This track was downloaded from FusionBD.com.
FM, haunted by Airtel. শুনছেন সবসময়ের রেডিও ফুটকি খুলিতে, সময় এক্সাক্টলি রাত 11টা বেজে 59 মিনিট, আর আমি রাসেল আছি, সাথে শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আনফর্চুনেটলি আজকে আমার সাথে মাসুম নেই, মাসুম ঢাকার বাইরে রয়েছে, সো আমরা একাই আপনাদের সঙ্গে আজকে আছি। আশা করছি যে আজকে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, এবং ঠিক একইভাবে আপনাদেরকেও আজকের সেই ঘটনাগুলো আমাদের কাছে রয়েছে, সেই ঘটনাগুলো দিয়ে আমরা আপনাদেরকে আনন্দ দিতে পারবো। তো যাই হোক, যারা যেখানে আছেন তাদেরকে শুরুতে নিয়মটা জানিয়ে দিই, আপনি যদি আমাদের সাথে কমিউনিকেট করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যদি আমাদের সাথে আপনি কোনো ঘটনা পাঠাতে চান বা ইমেইলের মাধ্যমে কমিউনিকেট করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, হুইচ ইজ bhootfm@radiofurti.fm। এখানে আপনি আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠাতে পারেন। আপনি শুরুতেই দয়া করে জানিয়ে দিবেন যে আপনি ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আমরা আপনার ঘটনাটা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা কিন্তু অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, অর্থাৎ আপনাদের যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি নিজের মোবাইলে রেকর্ড করেই তারপরে সেই ফাইলটি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, অর্থাৎ অডিও ক্লিপ যেটি সেটি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আপনার জীবনে যেন সেরা ঘটনাটি পাঠিয়ে দিন, আপনার অপেক্ষায় থাকলাম, আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম। আজকে আমাদের যারা অতিথি রয়েছেন তাদের মধ্যে আমাদের একজন অতিথি আছেন, আমি মাঝে মাঝেই আপনাদের SMS এবং ইমেইলের মাধ্যমে যাকে আনার অনেক 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 অনুরোধ থাকে, সেই আরিফিন ভাই আমাদের সঙ্গে আছেন আজকে। সো আমরা তার কাছে কিছু ঘটনা শুনবো। এছাড়াও আমাদের আরও রয়েছেন তিনজন নতুন অতিথি যারা কখনোই আসেননি, তারা আপনাদের সাথে আরও কিছু ঘটনা শেয়ার করবেন, তাদের জীবনের ঘটনা শেয়ার করবেন। তাদের মধ্যে দুজন আছেন যারা ঢাকার বাইরে থেকে এসে আমাদের সাথে জয়েন করছেন। সো বুঝতেই পারছেন যে আজকে অনেক 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 কিছু হবে, এবং আনফর্চুনেটলি যদি আজকের এই এপিসোডটি কেউ মিস করে ফেলেন তাহলে আপনাকে যেভাবে আবারও এটা শুনতে পারবেন বা যে উপায়ে আপনি আবারও এই এপিসোডটি শুনতে পারবেন সেই উপায়টি আমি বলে দিচ্ছি। আপনাকে সেক্ষেত্রে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে, এবং সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন সেই এপিসোডটি আপনি পুনরায় সেখান থেকে শুনে ফেলতে পারেন, বা এই এপিসোড যে এপিসোডটি আপনার পুনরায় শুনতে ইচ্ছে করে সেই এপিসোডটি আপনি চাইলে শুনতে পারেন। এছাড়াও লিসনার চাইলে কিন্তু ভূত এফএম টিউন যেটা, সেই টিউনটি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে চাইলে এখন সেট করে ফেলতে পারেন। আপনাকে শুধু যেটা করতে হবে, ভূত এফএম টিউন কোডটি মনে রাখতে হবে, অ্যান্ড দ্য কোড নাম্বার ইজ 92125, অ্যান্ড আপনি এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন জাস্ট একটা SMS পাঠিয়ে। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CT, স্পেস দিয়ে লিখুন 92125, এবং এই SMSটি পাঠিয়ে দিন 3123 নাম্বারে। ব্যাস, এই টিউনটি আপনার টিউন হয়ে যাবে। তো যাই হোক, এতক্ষণ বললাম এই সমস্ত নিয়ম কানুন, আশা করছি যে আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন পুরো সময়টা জুড়ে। আমাদের কাছে অনেকেই আছেন যারা ঘটনা পাঠান এবং স্টুডিওতে এসে তাদের ঘটনাগুলো শেয়ার করতে চান, আর অনেকেই আছেন যারা চান যে তার ঘটনাটা যেন পড়ে শোনানো হয়। সেরকম একটি ঘটনা এই মুহূর্তে আমার সামনে রয়েছে এবং আমি সেই ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। আশা করছি এই ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লাগবে, ঠিক যেভাবে লিখেছেন তিনি সেইভাবেই আমি পড়ছি। হ্যালো ভাইয়া, আমি বিভা, আমি আপনাদের সাথে আমাদের অ্যাপার্টমেন্টের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আমাদের অ্যাপার্টমেন্টটি মিরপুরে, মিরপুরের কোন জায়গায় তার নাম উল্লেখ করছি না। অ্যাপার্টমেন্টটি এখনও ফুললি রেডি নয়, পুরো বিল্ডিংয়ে আমরাই ফার্স্ট শিফট করেছি, এখনও কেউ শিফট করেনি। সো পুরো বিল্ডিংয়ে আমরাই একমাত্র থাকছি। অ্যাপার্টমেন্টটিতে প্রত্যেক ফ্লোরে 4টি ইউনিট, আমাদের ফ্লোরটির বাকি 3টি ফ্ল্যাট বিক্রি হয়ে গেলেও সেখানে খালি এবং সেসব ফ্ল্যাটে সিমেন্ট বালু এ সমস্ত জিনিসপত্র আছে। আমাদের রুমে আমি এবং আমার আরো দুজন বোন থাকতাম। রুমে একটা জানালা দিয়ে সামনের ফ্ল্যাটের একটি জানালা দেখা যেত, উপরের ফ্ল্যাট গুলোর জানালাও কিছুটা দেখা যেত। ফার্স্ট 15-20 দিন ঠিক মতো চলছিল। একদিন রাতের বেলা আমি ওয়াশরুমে যাবার জন্য জাগলাম, ব্ল্যাঙ্কেট সরিয়ে যখন উঠে যাব ঠিক তখন উপরের কোনো একটি ফ্ল্যাট থেকে সাডেনলি কেউ কেঁদে উঠল, আমার চুল, আমার চুল। তারপর আবার হঠাৎ করে ইকর মতো মিলিয়ে গেল। এটা শোনার পর আমি এত ভয় পেয়ে গেলাম যে একেবারে ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকে গেলাম। সকালবেলা এটি আমি আমার মেজ বোনের সাথে, অর্থাৎ যার নাম আভা, সেই আভা আপুকে আমি বললাম। ওর ছিল ইনসোমনিয়া, দ্যাটস ওয়াই ওকে কাল রাতের এই কথাটা ফার্স্ট বললাম, এবং ও আমাকে বলল যে কাল রাতে এই একই জিনিস সেও এক্সপিরিয়েন্স করেছে। আমরা দুজনই কথাটা আম্মু আব্বু বা আমাদের বড় বোন জেবা আপুকে বললাম না। দেন আবার কয়েকদিন পর ঘটল আরও একটি ঘটনা, তখন ছিল মার্চ 2013। আমার নানি আমাদের বাসায় বেড়াতে এসেছিলেন। একদিন রাতে আম্মু আব্বু বলল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে, কারণ সকালবেলায় স্কুল আছে। তাই আমি এবং আভা আপু আমাদের নানির সাথে ঘুমোতে গেলাম। আমার বড় বোন জেবা আপু সেদিন ওর ফ্রেন্ডদের বাসায় এক্সামের জন্য থাকতে গিয়েছিল। সেদিন রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আভা আপুর ছিল ইনসোমনিয়া, দ্যাটস ওয়াই ও জেগে জেগে গান শুনছিল। প্রায় 1-2 ঘন্টা পর ও শুনল কয়েকদিন আগের সেই ঘটনার মতো আবারও কেউ কেঁদে কেঁদে বলছে আমার চুল। এটা শোনার পর ও আমার নানিকে জাগিয়ে থেকে দেখে জিজ্ঞেস করলো যে সেও শুনতে পারছে কিনা। আমার নানি তখন আভা আপুকে বলল ও যেন কোনো কথা না বলে, চুপচাপ ঘুমিয়ে যায় আর কোনো মতে যেন চোখ না খোলে। বাট আভা আপু খুবই কিউরিয়াসিটি হচ্ছিল এবং তাই সে চোখ খুললো এবং দেখলো যে রুমের উপর থেকে চুলের মতন বড় বড় কি যেন ঝুলছে। এইদিকে ও চিৎকার দিয়ে সঙ্গে সঙ্গে ফেইন্ট হয়ে গেল। ওর চিৎকার শুনে আমার আব্বু আম্মুর ঘুম ভেঙে গেল এবং আব্বু আম্মু তাদের রুম থেকে দৌড়ে দিয়ে ছুটে আসলেন। তারপর ওর মুখে পানি দিয়ে ওকে ঠিক করা হলো। কি হয়েছে তা ওকে জিজ্ঞেস করার পর ও আব্বু আম্মুকে এই ঘটনাটা বলল এবং কয়েকদিন আগে আমি এবং ও যে একই জিনিস এক্সপিরিয়েন্স করেছিলাম সেটাও বলল। নানি ওকে বললেন তোকে চোখ খুলতে মানা করার পরও কেন চোখ খুললি? তারপর তিনি আব্বু আম্মুকে বললেন যে অন্য কোথাও বাসা নিতে। আম্মু আব্বু সব শুনে খুব চিন্তিত হয়ে পড়লেন, তারা ডিসিশন নিলেন অন্য কোথাও চলে যাবেন। এর পরের দিন আম্মু আব্বু বিল্ডিং এর ম্যানেজারের সাথে কথা বললেন। ম্যানেজার বললেন ও কিছু না, এটা আমাদের চোখের ভুল। কিন্তু আব্বু ম্যানেজারের কথা পাত্তা দিলেন না এবং নতুন ফ্ল্যাট খোঁজা শুরু করলেন। অনেক খোঁজার পর আমরা একটা ফ্ল্যাট পেলাম, বাট সেটা ছিল, সেটা খালি হওয়ার জন্য 1 মাস আমাদের অপেক্ষা করতে হবে। আব্বু অনেক ভেবে পরে রাজি হলেন, বাট 2 সপ্তাহ পরে আমরা শুনলাম যে ওই ফ্ল্যাটটি খালি হবে না। এটা শুনে আমরা সবাই খুব চিন্তিত হয়ে পড়লাম। আব্বু আবার ডিসিশন নিলেন যেহেতু আমরা ছাড়া আর কোনো ফ্যামিলি এখন অ্যাপার্টমেন্টে ওঠেনি, তাই আব্বু একাই যে কোনো একটা পীর ফকিরকে দেখে নিয়ে আসবেন। দেন সে অনেক সন্ধান করে একজন পীরের খোঁজ পেলেন এবং তাকে আমাদের বাসায় নিয়ে আসলেন। তিনি আমাদের বিল্ডিংয়ের সামনে এসে আব্বুকে বললেন যে এই বিল্ডিংটিতে কিছু আছে এবং সেটা বোঝার জন্য তাকে ভেতরে যেতে হবে। ভেতরে গিয়ে তিনি বললেন যে 5th ফ্লোরে নিয়ে যেতে। আজব ব্যাপার যে 5th ফ্লোরটা ছিল আমাদের ফ্লোরের ওপরের ফ্লোর, মানে আমরা থাকতাম 4th ফ্লোরে। 5th ফ্লোরে এসে তিনি বললেন চুলগুলো তো কাটলি বেচারির, এখন কষ্ট পাচ্ছে ওনারা। আব্বু তার কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করলেন কি হয়েছে। তিনি আব্বুকে বললেন এখানে আগে এক টিনের বাড়ি ছিল, সেই বাড়িতে একটি 14 বছরের মেয়ে ছিল। ওই মেয়েটি তার ছিল খুব সুন্দর লম্বা চুল, যখন তার বড় 4 বোনকে ছেলেপক্ষ বিয়ের জন্য বড় বোনকে ছেলেপক্ষ বিয়ের জন্য দেখতে আসলো, তখন মেয়েটির লম্বা চুল দেখে তাকে পছন্দ করে ফেললো সেই পাত্রপক্ষ, এবং তাই মেয়েটির ফ্যামিলির সেই মেয়েটি চুল কেটে তার মাথা একেবারে মানে জাস্ট নাড়ার মতো করে দেওয়া হলো আর কি। এই জন্য সেই 14 বছরের মেয়েটা সুইসাইড করেছিল। এই ঘটনার পর মেয়েটির বাবা মা, সেই 4 বোন আর নিজেদেরকে জাস্ট ওই আইনি কোনো ঝামেলা থেকে বাঁচানোর জন্য এই ব্যাপারটা পুরোপুরি চাপা দেয় এবং সেখানেই লাশটিকে দাফন করা হয়। তারপর তারা নাকি সেই জায়গা থেকে অন্য কোথাও চলে যায় এবং সেইখানেই পরে ডেভেলপাররা এই অ্যাপার্টমেন্টগুলো তৈরি করে। সো এটা হচ্ছে, এবং পরে হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে তিনি মানে বাবা তাকে বললেন যে, পীরকে বললেন যে এখন এই পুরো অ্যাপার্টমেন্টটি দোয়া পড়ে বন্ধ করে দিতে হবে। এবং এরপর তিনি প্রতিটি ফ্লোরে ঘুরে ঘুরে দোয়া পড়লেন। এখন অ্যাপার্টমেন্টের তেমন কোনো প্রবলেম হয় না, বাট তাও মাঝে মাঝে আমাদের বাসার কোনো কোনো জানালায় ফোটা ফোটা রক্ত এবং সেই সাথে চুল লেগে থাকতে দেখা যায়। এই ছিল আমাদের অ্যাপার্টমেন্টের কথা এবং কিছু আমাদের অ্যাপার্টমেন্টের কিছু এক্সপিরিয়েন্স। ভালো লাগলে পড়ে শোনাবেন, আমি পড়ে শোনালাম এবং আশা করছি যারা শুনছিলেন এতক্ষণ তাদের সবারই ভালো লেগেছে। এবং কেমন লেগেছে, কোন ঘটনাটি কেমন লাগছে সেটা জানাতে আমাদেরকে অবশ্যই আপনারা SMS করতে ভুলবেন না। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি ইথিকা আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে হালকা হালকা ভয় লাগছে। আমরা চেষ্টা করছি আপনার এই হালকা হালকা ভয়টাকে আরো বড় ভয়ের দিকে নিয়ে যেতে, মানে ভীষণ ভয়ের দিকে নিয়ে যেতে। আমাদেরকে SMS করেছেন মুক্তা এবং তিনি আমাদের সঙ্গে আছেন। এই মুহূর্তে নাজমা রফিক ইব্রাহিমপুর থেকে আমাদের SMS করেছেন। SMS করেছেন আমাদের ফিরায়, SMS করেছেন মোহাম্মদ ফরিদ, এছাড়াও আমাদেরকে মফিজুল SMS করেছেন, SMS করেছেন সজীব সরকার, এছাড়াও আমাদেরকে ঐশী SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে তানভীর হাসিব, আমাদের SMS করেছেন সাতক্ষীরা থেকে সজীব, আমাদের SMS করেছেন নরসিংদী থেকে জ্যোতি, আমাদের SMS করেছেন ঢাকা থেকে হাসিফ, আমাদের SMS করেছেন, SMS করেছেন মহিদুল, এছাড়াও পলাশ এবং শুভ আমাদের SMS করেছেন, আদনান আমাদের SMS করেছেন, এবং তিনি ফার্স্ট আজকে তিনজন মিলে তিনজন ফ্রেন্ডের সাথে ভূতাসম লাইভ শুনছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন প্রণয়, SMS করেছেন আমাদেরকে সাগর, তার খুব ভয় লাগছে অলরেডি। অঞ্জন মালা আমাদের SMS করেছেন যশোর থেকে, SMS করেছেন আমাদেরকে ওহি, এবং তিনি এবং তার ভাইয়ের সাথে ভূতাসম শুনছেন। মৌ আমাদের চিটাগং থেকে SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে অনিশ, সাব্বির, পিয়াল, প্রিন্স, স্বপ্না, সুজন, মহিউদ্দিন, এছাড়াও আমাদেরকে SMS করেছেন জয়শ্রী সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে নিয়মিত আমি বলে দিয়েছি, আপাতত চলে যাব আমরা পরবর্তী ঘটনায়। এবং আপনারা জানেন যে অলরেডি আমরা বলেছি যে আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন যিনি আরিফিন, এবং তার ঘটনা আমরা আপনারা আগেও শুনেছেন। তো রিসেন্টলি তিনি দেশের বাইরে গিয়েছিলেন এবং যাওয়ার আগে আমাকে একটা ইমেল করেছিলেন যে এরকম বেশ কিছু ঘটনা তো ঘটে মালয়েশিয়াতে, এবং সেইখানে সেই ঘটনা নিয়ে তিনিও অনেক উৎসাহী ছিলেন এবং তিনি বলেছিলেন ওখানে যদি কোনো এক্সপিরিয়েন্স করেন কোনো কিছু তাহলে তিনি সেটা আমাদের সাথে শেয়ার করবেন। এবং তিনি আজকে আমাদের স্টুডিওতে আছেন এবং সেই ঘটনাগুলো মালয়েশিয়াতে যে সমস্ত ঘটনা উনি এক্সপিরিয়েন্স করেছেন সেগুলো আপনার সাথে শেয়ার করবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি আরিফিন ভাইয়ের কাছে। হ্যালো আরিফিন ভাই, কেমন আছেন?
থ্যাংক ইউ রাসেল ভাই, ভালো আছি। হাই লিসনার্স, আশা করছি সবাই ভালো আছেন। ভূত এফএমের দল সবসময় ভালোর সাথেই থাকে। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। কিছুদিন আগে আমরা যখন মালয়েশিয়া যাই তো আমার কিছু আইডিয়াস ছিল, ক্যামেরন হাইল্যান্ড সম্পর্কে কিছু আইডিয়া ছিল, আমি অনলাইনে কিছু জিনিস জেনে গিয়েছিলাম। তো ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি যেগুলো এক্সপেক্ট করেছিলাম আসলে সেরকম কিছু হয়নি বা কিছুই দেখিনি, বাট কিছু আনএক্সপেক্টেড ঘটনা আমি বলবো আমাদের সাথে ঘটেছে যেগুলো কোনোভাবেই আমি আসলে ব্যাখ্যা করতে পারিনি। তো আমি জাস্ট শুরু করি। প্রথম আমরা এখান থেকে মালয়েশিয়ান এয়ারে কানেক্টিং ফ্লাইটে পেনাং চলে যাই কুয়ালালামপুর হয়ে। তো তখনও সব কিছু ঠিক ছিল আমি বলবো। পেনাং থেকে আমরা পরদিন যখন স্টার ক্রুজের জন্য শিপে উঠি তো একটা রাত আমাদের ডিপ সিতে কাটাতে হয় শিপে। ইট ওয়াজ আ 14-day শিপ। তো এমনিতেই শিপে যেটা হয় যে ডিপ সিতে চলে গেলে তখন এমনিতেই একটু গা শিশির একটা ভাব থাকে, আর অদ্ভুত ব্যাপার হচ্ছে ওখানে কোনো মোবাইল নেটওয়ার্ক থাকে না, এবং শিপ যখন অনবোর্ড হয়ে যায়, যখন ডিপ সিতে চলে যায়, তখন প্রচণ্ড বাতাস থাকে। আর এই জুন জুলাই মাসটা আসলে অফ সিজন থাকে, সো সেই কারণে, কারণ এই সময়টায় ঘূর্ণিঝড়, টর্নেডো বা সির ওয়েদারটা খুব আনকমফোর্টেবল থাকে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে যেই রাতে আমরা ছিলাম, ডেকে অনেকক্ষণ থাকি, আমরা পান টান করি, খাওয়া দাওয়া করি, ঘোরাঘুরি করে একটা সময় আমি একা একা আবার ঘুরতে বের হই। তো এই পার্টিকুলার এক্সপিরিয়েন্সগুলো আমি আসলে এখন পর্যন্ত কাউকেই কিছু বলিনি, বিকজ আই ওয়াজ থিঙ্কিং যে আমি ফার্স্ট টাইম বুথ এফ এমেই বলবো, মানে রেডিওতেই এটা অন এয়ারই বলবো। তো তখন আমি, তখন 12:01 মতো বাজবে, আমি একদম টপ ফ্লোরে, 14 ডেকটা হচ্ছে, কিছু সুইমিং পুল আছে, কিছু এটাকে কি বলে, কিছু জাকুজি টাইপস আছে, এবং তারপরে টপ ফ্লোরটা হচ্ছে কাঠের এবং ওটা পুরোপুরি খোলা, যে সমুদ্রটা উপভোগ করার জন্য। তো 1:30 দিকে মোটামুটি ওটা খালি হয়ে গেছে, দু একজন যারা ড্রিঙ্কস টিঙ্কস করছিল ফরেনার, তারা বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় বসা ছিল। তো আমি হেঁটে জাস্ট আমি ঘুরে বেড়াচ্ছিলাম। তো একটা সময় আমার কাছে বেশ ভালো লাগছিল, হালকা বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বাতাস ছিল শীতে, এবং সি বেশ উত্তাল ছিল। ওই সময় আমি জাস্ট হঠাৎ করে ফার্স্ট আমার যে জিনিসটা একটু গা শিউরে উঠি, সেটা হচ্ছে আমি একটা পারফিউম পাই, একটা অদ্ভুত একটা পারফিউম, ইটস লাইক আ মিক্স অফ ল্যাভেন্ডার অ্যান্ড জেসমিন, এই টাইপের খুব সুন্দর একটা পারফিউম আসে, যেটা মানে ওই জায়গায় সিতে আমি এটার কোনো রেলেভেন্স পাই না। তো আমার খুব ভালো লাগে, আমি আশেপাশে দেখি কেউ আছে কিনা, খেয়াল করে দেখি যে কোথাও কেউ নাই আমার আশেপাশে, অনেক দূর পর্যন্ত কেউ নাই। ফাইন, আমি খুব চুপচাপ তখন দাঁড়ায় সমুদ্রের দিকে তাকায় থাকি, তখন আমার মোবাইলে কোনো নেটওয়ার্ক ছিল না ওই সময়। আরো হয়তো বেশ কিছুক্ষণ পরে আমি যখন শীত দিকে তাকিয়েছিলাম, হঠাৎ একটা শীষ দেওয়ার মতো আওয়াজ পাই, খুব ক্ষীণ, বাট আমার কানে আসে আওয়াজটা। তো আমি পেছন ফিরে দেখি, ঘুরি, পেছনে আসি, ডেক দিয়ে হেঁটে চলে আসি কিছুটা। আমি তখন ওই পারফিউমটা খুব তীব্রভাবে পাচ্ছিলাম। তো যখন হেঁটে চলে আসি, আমি দেখলাম যে পিছন থেকে বেশ বাতাস, বাতাসের প্রচণ্ড ঝাপটা এসে গায়ে লাগছে এবং ঝড়ো ওয়েদার, বৃষ্টি হচ্ছে। ওর মধ্যে আমি যখন কাঠের সিঁড়ি দিয়ে ফ্লোরে নেমে আসব, হালকা বৃষ্টি হচ্ছিল, আমি দেখলাম যে কাঠের ফ্লোরের উপরে একটা পায়ের ছাপ, মানে পানি দিয়ে পা দিয়ে হেঁটে গেলে যেরকম ছাপ থাকে ওরকম একটা ছাপ। আমি দেখলাম যে পাটা, ইট ওয়াজ হোয়াইট অ্যাবনর্মাল, মানে পাটা প্রায় কত হবে, 1.5 ফিট লম্বা একটা পা, খালি পা। তো আমি যেটা চিন্তা করছিলাম যে হয়তো সুইমিং পুল থেকে কেউ হেঁটে গেছে, উঠে গেছে। কিছু দূর যাওয়ার পর আমি জাস্ট পিছনে তাকিয়ে দেখি, আমিও তখন খালি পায়ে ছিলাম, হাফ প্যান্ট পরা ছিলাম। তো আমি পিছনে তাকিয়ে দেখি আমার পাও ভেজা ছিল কাঠের ডেকে, আমার পায়ের কোনো চিহ্ন নাই, আমার পায়ের কোনো ছাপ নাই, এবং আমার গা থেকেও মোটামুটি পানি পড়ছে হালকা, সেগুলো ডেকে পড়ে শুকায় যাচ্ছে, জাস্ট বালুর উপর পানি পড়ে যেভাবে শুকায় যায় ডেক শুষে নিচ্ছে। যেই ছাপটা আমি ফলো করে যাচ্ছি, এটা একদম মানে তরতাজা একটা ছাপ, পানি জমে আছে। আমি গেলাম, দেখলাম যে এটা সুইমিং পুল পর্যন্ত যায়। আমি গিয়ে কিছুক্ষণ পরে আমি জাস্ট নিজের মাইন্ড চেঞ্জ করার জন্য আমি জাকুজিতে যাই, কিছুক্ষণ জাকুজি দিয়ে উঠে আবার নিচে চলে আসি। তো 12th ফ্লোরে যখন আসি, 12th ফ্লোরে ওখানে একটা কিছু টি কর্নার আছে, তখন রাত কয়টা হবে, 2:30 হবে। 12th ফ্লোরে ওখানে কফি টফি মেকার্স আছে, তো যারা বসে। তো আমি বাইরের দিকে একটা জায়গায়, জায়গায় জায়গায় সোফা করা আছে বসার জন্য, খুব সুন্দর। আমি ওখানে বসলাম, একটা পেপার নিয়ে এমনি দেখছিলাম, মানুষজন খুব কমে আসছিল, তখন 2:30 বাজে, আস্তে আস্তে মানুষ কমে আসছিল। তো হঠাৎ বয় বা বেয়ারা টাইপের একজন, বেশ উঁচা লম্বা, 6.5 ফিট হবে, এবং চেহারা দেখতে অনেকটা ইউরোপিয়ান। একটা মজার ব্যাপার বলি, শীতে আমি কোনো ইউরোপিয়ান বয় বেয়ারা বা যারা মেয়েরাও যারা সার্ভ করে, আমি কিন্তু সব দেখেছি এশিয়ান, লাইক ফিলিপিনো আছে, চাইনিজ আছে, আমি কোনো ইউরোপিয়ান দেখিনি। তো ফার্স্ট টাইম আমি দেখলাম যে একজন মানে ইউরোপিয়ান দেখতে অনেকটা স্কটিশ, সেরকম চেহারা, লম্বা চোড়া একটা ছেলে, এক্সকিউজ মি বলে এসে আমাকে, আমার সাথে কথা বলছে যে স্যার কিছু লাগবে। তো আমি বললাম যে হ্যাঁ, কফি হলে ভালো হয়। তো আমি জানতাম যে এখানে মানে আমাদের ওই শিপে যা কিছু ছিল সব কমপ্লিমেন্টারি, মিল টিল সব কমপ্লিমেন্টারি ছিল। তো বললো স্যার আপনি কফি কিভাবে খাবেন, কি ব্লেন্ড খাবেন, কি মিক্সচার খাবেন, সবকিছু আমার থেকে জেনে নিচ্ছিল। আমি বললাম যে তুমি ক্যাপাচিনো মিক্স দাও, হ্যাঁ র র ক্যাপাচিনো দিবে, সুগার এরকম এরকম সব বলে দিলাম। সে খুব সুন্দরভাবে আমার থেকে অর্ডারটা নিয়ে গেল। জাস্ট পর মুহূর্তেই আই ওয়াজ ফিলিং লাইক যে ওই কফিটা রেডি ছিল, জাস্ট ইট ওয়াজ আ রেডিমেড কফি। সে গেল উইদিন 50 সেকেন্ডস, সে আবার ব্যাক করে হাতে করে নিয়ে আসলো। এত তাড়াতাড়ি কফি আসলে আমি এক্সপেক্ট করিনি। তো কফিটা দিয়ে দেখলাম সে দাঁড়িয়ে আছে পাশে, আরও কিছু বলবো কিনা, অর্ডার করবো কিনা। আমি কফিটা নিয়ে খাচ্ছি, অল্প আধো আলো আধো আধার, অতটা খেয়াল করিনি। কিছুক্ষণ পরে ওর দিকে তাকালাম, আমি বললাম যে আমার কিছু লাগবে না। ও হাসি দিয়ে তাকিয়ে আছে। তারপর আমি বললাম যে আমি কি তোমার সাথে একটু গল্প করতে পারি, মানে আই ওয়াজ ফিলিং আ বিট লোনলি। তো আমি তখন বললাম আমি কি তোমার সাথে একটু গল্প করতে পারি। ও বললো যে শিওর, ওয়াই নট। তো আমি বললাম তোমার নাম? তো ও বললো যে অ্যালান ব্রাইহার্ট। তো আমি বললাম অ্যালান প্লিজ টেক ইউর সিট। আমার সামনে একটা সিট খালি ছিল টেবিলের অপর সাইডে, তো ও আমার সামনে বসলো। এরপর আমরা মনে হয় 15-20 মিনিটস আমরা একটু গল্প করি, ও সম্পর্কে জানি, ও কোথায় ছিল। ও বেসিক্যালি হচ্ছে অস্ট্রিয়া থেকে, বাই বর্ন অস্ট্রিয়ান, পরে ইংল্যান্ডে চলে আসে, এবং তারপরে ওর যে কাহিনীগুলো বলে, ইট ওয়াজ আ ভেরি প্যাথেটিক অ্যান্ড স্যাড স্টোরিজ বলে। ওর বাবা মার সাথে ওর ভুল বোঝাবুঝি হয়, একটা মেয়েকেও ভালোবাসে, মেয়েটা ছিল ফিলিপিনো, ওই ফিলিপিনো মেয়েটা এই শিপে চাকরি করতো, ওই মেয়েটার পিছন পিছন সেই শিপে এসে চাকরি নেয়, এরকম একটা কাহিনী বলে। এবং তারপর থেকে সেই শিপে আছে, মেয়েটা তাকে কিছুতেই পাত্তা দেয় না, মেয়েটার নামও সে বলে, এভরিথিং ডিটেলস সে আমাকে বলে। তো 15-20 মিনিটস আমি খুব মনোযোগ দিয়ে ওর কাহিনী শুনি, কফিটা খাই। কফিটা ওয়াজ হিলেরিয়াস, খুবই মজার ছিল। আমি এরকম কফি আমার জীবনে খুব কম খেয়েছি। তো কিছুক্ষণ গল্প গল্প শেষ করে, অনেকক্ষণ গল্প শেষ করে অ্যালান আমাকে বলছে যে স্যার আপনার যদি আর কিছু লাগে প্লিজ কল মি, আই উইল বি অ্যাট ইওর সার্ভিস বলে সে জাস্ট আমাকে থ্যাংক ইউ গুড বাই দিয়ে চলে গেল। আমি কফি খেয়ে আরও 5-10 মিনিট পরে চিন্তা করছিলাম যে আমি আরও এক কাপ খাবো, আমার এত ভালো লেগেছে ওই সময়টা। তো আমি জাস্ট উঠে অ্যালানকে খুঁজছিলাম, আমি ভিতরের দিকে গিয়ে যেখানে ওই মলগুলার মতো করা আছে যেখানে অর্ডার করতে হয়, ওখানে কিছু দেখলাম কিছু লেডি দাঁড়ানো অর্ডার নেওয়ার জন্য। তো আমি ওকে কোথাও দেখছিলাম না, আমি জাস্ট মাথা বের করে খুঁজছিলাম যে অ্যালানকে কোথাও পাওয়া যায় কিনা, সে কোয়াইট টল। তো আমি একবার না পেয়ে, তো একজন আমাকে জিজ্ঞেস করলো, একজন লেডি আমাকে জিজ্ঞেস করলো যে আর ইউ সার্চিং ফর সামওয়ান? আমি বললাম ইয়া, ইজ দেয়ার এনিওয়ান কল্ড অ্যালান ব্রাইহার্ট? হু একটু অ্যাস্টনাইজড হয়ে আমার দিকে তাকায় আসে। আমি বললাম যে অ্যালান ব্রাইহার্ট। তো সে মনে হচ্ছে নিজের কানকে বিশ্বাস করতে পারছে, স্যার আর ইউ শিওর ইউ মেট সামওয়ান কল অ্যালান? আই টোল্ড ইয়া আই মেট হিম জাস্ট ফিউ মিনিটস ব্যাক। তো তখন বলতেছে স্যার আই এম শিওর আপনার কোথাও ভুল হয়েছে। সে যেটা বললো যে আমাদের এখানে অ্যালান ব্রাইহার্ট বলে কেউ নেই, অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন All the service people here are Asian. সবাই এখানে এশিয়ান, এশিয়া থেকে এসছে। তো ফাইন, আমি মানে প্রথম ধাক্কাটা আমার তখন লাগে যে দের ইজ নো ওয়ান, মানে কেউ অ্যালান ব্রাইহার্ট নামে কেউ নাই। তো আর পাশে দিয়ে আরেকটা অর্ডার দিয়ে, ট্রেতে একটা অর্ডার দিয়ে আরেকটা ইউরোপিয়ান কাপল, তারাও শুনছিল আমার কথাবার্তা, জাস্ট একটা লোক আর একটা লেডির সাথে। তো তারা জাস্ট ট্রে নিয়ে যাচ্ছিল আর কপাল কুচকায় আমার দিকে তাকায় আসে, বিশেষ করে লেডিটা। তো আমি বারবার বলছি যে দেখো আমি একটু আগে ওর সাথে কথা বলেছি, তোমরা হয়তো কোথাও ভুল করছো, ওর কি অন্য কোনো নাম থাকতে পারে, এরকম টল লম্বা আমি এইভাবে ডিসক্রাইব করছিলাম। তো তখন ওই মহিলা, ভদ্রমহিলা ফিলিপিনো, সে আমাকে বলছে যে দেখো আমাদের ভুল করার কোনো চান্স নাই, আমাদের সার্ভিস রেকর্ড তুমি দেখতে পারো, এই নামে কেউ নাই, আর তুমি যেরকম বর্ণনা দিচ্ছ এরকম কেউই নাই এখানে, এত লম্বা উঁচা লম্বা। তো আমি আর কথাটা বাড়াই না, আমি যখন মানে জাস্ট আনকনশিয়াসলি হেঁটে চলে আসছিলাম, হেঁটে আসার সময় ওই ইউরোপিয়ান যে ভদ্রমহিলা তারাও জাস্ট ট্রে নিয়ে চলে আসছিল কফি নিয়ে। তো আমাকে জাস্ট বলে এক্সকিউজ মি, ডিড ইউ সাউন্ড অ্যালান? আমি বললাম যে হ্যাঁ। তখন বলছে ওয়াজ ইট অ্যালান ব্রাইহার্ট? আমি বললাম ইয়া অ্যালান ব্রাইহার্ট। তুমি কিছু জানো? আমি জিজ্ঞেস করলাম তার সম্পর্কে, বলে যে তুমি আজকে এখন আমার থেকে কিছু জেনো না, কালকে সকালে তুমি অনলাইনে এটা সার্চ করবা, পেনাং স্টার ক্রুজের একটা আলাদা ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে তুমি উইকিপিডিয়ার একটা লিঙ্ক পাবা, ওখানে গিয়ে পড়বা, একটা ছোট্ট কাহিনী আছে। আমি বললাম না তুমি আমাকে বলো, আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড বিকজ আই মেট হিম কাপল অফ মিনিটস ব্যাক। তো বলতেছে যে কাহিনীটা খুব সিম্পল, এরকম এরকম একটা কাহিনী সে আমাকে বললো, এরকম নাম একটা ছেলে ছিল অস্ট্রিয়ান। পুরো কাহিনীটা মানে আমি যতক্ষণ শুনছিলাম আমার অলমোস্ট গায়ের পশম দাঁড়ায় যাচ্ছিল, ইট ওয়াজ লাইক গুজবাম্প। ক্লিয়ারলি। আমি জাস্ট ওই সেম কাহিনীটা আবার শুনলাম ভদ্রমহিলার মুখে, বলার পরে ও বলল যে অ্যালান আত্মহত্যা করে এই শিপে এসে, কারণ সে তার ফিয়ান্সেকে পায় না, তার ফিয়ান্সে তাকে ছেড়ে চলে যায় এবং যাওয়ার সময় তাকে বলে যায় যে তুমি আমার পিছে না ঘুরে ইউ বেটার ডাই অন দ্য সি অ্যান্ড অন দ্য ফলোয়িং মর্নিং
মারা যেতে বলে ওকে।
অন দ্য ফলোয়িং মর্নিং সমুদ্রে সে ঝাঁপ দেয়, অনেকে দেখে, তার ডেড বডি আর কোনোদিন পাওয়া যায় না। এবং তারপর থেকে ইট ওয়াজ লাইক আ গুজবাম্পস স্টোরি অন দ্যাট শিপ। তো অনেকে দেখেছে তাকে, অনেকে তার সাথে মিট করেছে, রাত্রেবেলা কথা বলেছে। তো এটা আমার জন্য একটা প্রাথমিক ধাক্কা ছিল ওই শিপে। তারপরে মজার ব্যাপার হচ্ছে, অ্যালানের সাথে যখন আমি কথা বলি, আমি ওই পারফিউমটা আবার পাই, খুব প্রকটভাবে একটা জেসমিন এবং কিসের যেন একটা মিক্সচার, খুব প্রকটভাবে আমার নাকে লাগে গন্ধটা। তো আমার ছোটবেলা থেকে একটা আছে, আমি যখনই এরকম কিছু ফিল করি যে আনকমফোর্টেবল লাগছে আমার, আমি সাথে সাথে আয়াতুল কুরসি পড়ি মনে মনে। তো আমি সাথে সাথে আয়াতুল কুরসি পড়ে নেই, পড়ে উপরের দিকে উঠে চলে আসতে থাকি। তো তখন আর লিফটে না গিয়ে আমি ওদের সাথে, ওই কাপলটা আমার সাথে যাচ্ছিল কথা বলতে বলতে, হেঁটে আমরা তিনজনই উপরের ডেকে চলে আসি। উপরের ডেকে একটা কর্নারে ছিল কারাওকে সেন্টার, খুব সুন্দর, ওখানে ড্যান্স পার্টি টাটি হয়, খোলা বাতাসে সবাই লাইভ গান হয়, কেউ খাওয়া দাওয়া করে, খুব সুন্দর ডেকোরেট করা। ওরা ওই কাপলটা হাঁটতে হাঁটতে ওখানে চলে যায়, বলছে যে প্লিজ তুমি এটা মাথা থেকে বের করে দাও, একটু হালকা হও, চলো আমাদের সাথে, তুমি কারাওকে একটু বসো। বললাম না, ইটস ওকে, আই এম ফাইন বলে ওরা ঢুকে গেল কারাওকেতে। আমি জাস্ট বাইরে থেকে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছিলাম, আমি ডেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি সমুদ্রের পাশে, সমুদ্রের ডেকের সাইডে দাঁড়ায় দাঁড়ায় ভিতরে দেখতেছি, গ্লাসের ভিতরে সবাই খাচ্ছে, এনজয় করতেছে, লাইভ গান হচ্ছে, আর পুরো জিনিসটা আমি জাস্ট অ্যাট দ্য ব্যাক অফ মাই মাইন্ড জাস্ট চিন্তা করছিলাম যে এটা কী হয়ে গেল আমার সাথে, এটা কী হয়ে গেল। তো চিন্তা করতে করতে একটা সময় আমার কী মনে হলো যে এটা মাথা থেকে বের করা দরকার। তো আমি একটু গরম পানি ছিল, জাকুজি ছিল, জাকুজিতে গিয়ে একটু মাথা ডুবায় শুয়ে থাকি। তো গিয়ে আমি জাকুজিতে গেলাম, তখন এরকমই দুইটা আড়াইটা হবে, জাকুজিতে নামলাম, তো গরম পানিতে জাস্ট মাথা, চোখ দুটো উপরে, হালকা বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, ডুব দিয়ে আছে। ওই সময় হঠাৎ জাস্ট আমার মনে হয় যে আমি খুব কাছের থেকে ওই শীষটা, হালকা কেমন যেন একটা চিনচিন একটা শীষ, আমি জাস্ট নিজেকে বুঝাতে থাকি এটা হয়তো আমার একটা হ্যালুসিনেশন হচ্ছে, বাতাসের কারণে আমি কোনো একটা সাউন্ড পাচ্ছি, এবং সাথে সাথে সেই প্রচণ্ড তীব্র পারফিউমটা, এটা আমাকে মোটামুটি মোহাবিষ্ট করে ফেলছিল ওই সময়। ফলোয়িং দ্যাট কাহিনী, এই ঘটনার পরে তো আমি তখন মোটামুটি প্যারালাইজ ফিল করছিলাম, গরম পানির মধ্যে ভিতরে ডুব দিয়ে আছি, প্যারালাইজ লাগছিল, খুব খারাপ লাগছিল আসলে ওই সময়টা। আবার মনে হচ্ছিল যে মানে ইটস ওনলি ওয়ান নাইট, আই উইল বি স্টেইং দেয়ার, সো আমি যদি এটা মিস করি সামহাও, আমার কাছে মনে হচ্ছিল যে আই মে মিস আ লট অফ থিংস। আমি চাচ্ছিলাম যে ডেকে থাকতে, বিভিন্ন ফ্লোরে একটু ঘুরতে, রোম করতে, দেখতে। আমি গন্ধটা পাই, তীব্র গন্ধ, অ্যান্ড আই ফেল্ট প্যারালাইজড, আমি জাস্ট আমার হাত পা কোনো কিছু তখন নাড়তে পারি না, এবং আমি জাস্ট ফিল করছিলাম যে আমি পানির মধ্যে আস্তে 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 ডুবে যাচ্ছি। এক মুহূর্তের জন্য রাসেল ভাই আমার ওই সময় মনে হচ্ছিল যে আমি সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছি, মানে ইট ওয়াজ লাইক চতুর্দিকে সমুদ্র, আপনার জাকুজিতে একদম টপ ফ্লোরে, এবং তখন আশেপাশে কেউ নাই, রাত আড়াইটা, মোটামুটি ওখানে সার্ভিস পিপল যারা আছে তারাও চলে গেছে। মজার ব্যাপার বলি, জাকুজি বা সুইমিং পুল আপনার সুইমিং কস্টিউম ছাড়া দেয় না, তো যেহেতু আড়াইটা ছিল, সার্ভিস পিপল কেউ ছিল না, আমাকে কেউ চেক ইন করতে দেখেনি, কেউ আমাকে বাধাও দেয়নি, আমি আমার নর্মাল ড্রেসে কিন্তু জাকুজিতে নেমে গেছিলাম। তো এরপর আমার যে ফিলিংসটা হয়, আমি অলমোস্ট লাইক ওয়াজ ফিলিং লাইক প্যারালাইজড, আমি উঠতে পারছিলাম না, একটা সময় মনে হচ্ছিল আমি ডুবে যাচ্ছি। জাস্ট জাকুজির যে নিচের থেকে যে পানির ফ্লোটা, যে ফ্লোটা দেয় যেটা পিঠের মধ্যে খুব আরাম লাগে, ওই ফ্লোটা মনে হয় আমাকে কিছুটা উপরে ভাসিয়ে রাখছিল। জাস্ট আমি হাত দিয়ে উপরে উঠে যে ধরবো, ওইটুক শক্তি আমার গায়ে ছিল না। মনে মনে জাস্ট এতটুকু মনে আছে যে আমি আয়াতুল কুরসি পড়ছিলাম মনে মনে। অনেকটা সময় লাগে আমার উঠে আসতে ওখান থেকে, কিভাবে উঠে আসছি আমি আসলে বলতে পারবো না, আমার হাত পা কিছু কাজ করছিল না। আমি উঠে আসি, উঠে এসে নিচে নামি, নিচের ফ্লোরে চলে আসি, 13, 12 যখন নিচে আসি, মাঝে মাঝে কিছু মানুষ দেখা যায়, কাপল বা একজন, খুব অল্প, 2টা 2:30 বাজে। তো কি মনে করে আমি ডেক দিয়ে হেঁটে যেতে থাকি বাইরের দিকে, বাইরের দিকে ডেকে সমুদ্রটা খুব সুন্দর দেখায়। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমার মনে হয় অক্সিজেন সাপ্লাই কম হচ্ছে, আমার ব্রেন উল্টাপাল্টা আমাকে কিছু ইয়ে দিচ্ছে। আমি একটু বাইরের খোলা বাতাসে দাঁড়াই, তো আমি বাইরের ডেকে গিয়ে দাঁড়াই, হেঁটে আসতে থাকি, হেঁটে এমনি ঘুরতে থাকি, ঘুরে ঘুরে আসতে আসতে থাকি। ওই সময় আমি যখন 13 আর 14 ফ্লোর ডোরের কাছাকাছি চলে আসি, আমি ঢুকবো, হঠাৎ কি মনে করে আবার ফিরে তাকাই সমুদ্রের দিকে। খুব ভালো করে দেখার চেষ্টা করি, আধো আলো আধো অন্ধকার, জাস্ট আকাশে মনে হয় চাঁদ ছিল, ওইটুকু আলোতে যা দেখা যায়। আমি দেখি খুব দূরেও না খুব কাছেও না, সে লাইক 20 মিটার্স এই দূরে একটা বোট সমুদ্রের মধ্যে, এবং বোটে একজন মানুষ আছে, এটুকু আমি বুঝতে পারি, ছায়ার মতো বুঝতে পারি। আমার হয়তো খুব চিন্তা করতে ইচ্ছা করছিল যে ইট ওয়াজ অ্যালান ক্রাইহার, আমি এটা চিন্তা করি না, আমি চিন্তা করি ইটস সামওয়ান, এটা কেউ একজন হবে। আমি একটু চিৎকার দিই, হ্যালো এক্সকিউজ মি, হ্যালো, জোরে জোরে চিৎকার করে তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করি। সে আমার সাথে কমিউনিকেট করে না, অনেকক্ষণ চিৎকার করি, লাস্টে আমি যখন ঠিক করি যে আমি চলে আসবো, মেবি এনি ওয়ান, তো আমি যখন চিন্তা করি যে আমি চলে আসবো, তখন পিছন থেকে আমি একটা ডাক শুনতে পাই, আই টোল্ড ইউ নট টু স্টে, এবং এটা ঠিক সে অ্যালান ব্রাইহার্টের গলা ছিল। ব্রাইহার্ট যখন আমাকে কফি দিয়ে যখন চলে যাচ্ছিল, তখন সে আমাকে বলে গিয়েছিল যে তুমি একা একা শীতে বেশিক্ষণ ঘোরাঘুরি করো না, রুমে চলে যাও, কেবিনে চলে যাও, শুয়ে পড়ো, সকালে উঠে ঘুরো। তো ও যখন চিৎকারটা দেয় পেছন থেকে, আমি জাস্ট স্টান হয়ে, মানে আমার তখন পিছনে ঘোরার শক্তিটা ছিল না, জাস্ট দরজা ধরে স্টান হয়ে দাঁড়ায় থাকি, মানে বোঝার চেষ্টা করি না ঠিক শুনেছি কিনা। সে সেকেন্ড টাইম আমাকে বলে, আই টোল্ড ইউ নট টু স্টে, আমি এইবার সেকেন্ড টাইম আমি পরিষ্কার শুনতে পাই, আমার দাঁড়া সোজা হয়ে যায়, আমি বুঝতে পারি যে আমি পেছন ঘুরলে কি দেখব, আমার ঘুরতে ইচ্ছা করে না, আমি জাস্ট দরজাটা খুলে ভিতরে ঢুকে যাই, আমার গা ভেজা, পানি পড়তেছে। আমি তখন পর্যন্ত, এরপরে আমি কেবিনে যাই, নিজের ড্রেস চেঞ্জ করি, আবার বাইরে আসি, ঘুরি, কিছু আনকমফোর্টেবল ইয়ে হয়, তখন পর্যন্ত আমি যেটা নিজেকে বোঝাই সেটা হচ্ছে হয়তো ওয়েদার, সমুদ্র, আমার হ্যালুসিনেশন, আমার হয়তো মানে শরীরটা খারাপ ছিল, জ্বর জ্বর ছিল, সব কিছু মিলায় এই জিনিসগুলো আমার ব্রেন তৈরি করে নিয়েছে। আরেকটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, অ্যালানের সাথে যখন আমার কথা হচ্ছিল, সে কথার মধ্যে যে 15-20 মিনিট কথা হয়েছে, একটা সময় সে আমাকে জাস্ট বলছিল যে তুমি এই সময় কেন মালয়েশিয়া এসছো। তো আমি ওকে বলি যে দেখো আমার অফিস ব্রেক অ্যান্ড অল স্কেডিউলস মিলায় আমার অন্য সময় ইয়ে করা, এফোর্ড করা সম্ভব ছিল না, তো আমি এখন ঘুরতে এসেছি। তো এইটার রিপ্লাইতেও বলে যে দেখো তোমার এই সিজনে, এই জুন জুলাই মাসটা তোমার এখানে ট্রাভেল করার জন্য সুইটেবল না, সো ইউ বেটার শর্টেন ইউর ট্রাভেল স্কেডিউল অ্যান্ড গেট ব্যাক টু ইউর কান্ট্রি। তো এইটুক আমার মাথায় ছিল ওই দিন। আমি পরে কেবিনে চলে আসি, আমি জাস্ট আতল কুসি পরে, অনেক সুরা টোরা পরে জাস্ট কোনো মতে ঘুমানোর চেষ্টা করি। এরপর আমরা পেনাং থেকে লাংকাওয়ি যাই, সেটা তোমার আর একটা স্টোরি, আমরা সেই স্টোরিটা আবারও শুনবো কিছুক্ষণ পরে, আবারও ফিরে আসবো আমরা। এবং এইখানে এই মুহূর্তে আমার যেটা করতে হবে, একটা ছোট্ট ব্রেকে যেতে হবে, এবং ব্রেকের পরে একজন নতুন গেস্ট আসবেন, তারপরে আবারও ফিরে আসবেন আরিফিন ভাই। ইন দ্য মিন টাইম আপনারা আমাদের অবশ্যই এসএমএস করতে ভুলবেন না, আমাদের এসএমএস করার নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন FORTI স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাকে অমিত, অনেক এবং সুজন তারা এসএমএস করেছেন, তারা তিন বন্ধু মিলে শুনছেন এবং আমাকে এসএমএস করে বলছেন, আচ্ছা আফরাম, আচ্ছা আফরিন বা এরকম কিছু একটা নাম, তিনি বলছেন যে সেকেন্ড স্টোরিটা অনেক ভালো, মানে যেটা এখন বলছেন আরিফিন ভাই। রবিন আমাদের বলেছেন, খুলনা থেকে এসএমএস করেছেন এবং তিনি ভূত এফএম শুনছেন। নাফিজ আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন ঘটনাগুলো জোস। ফেরজানা আমাদের এসএমএস করেছেন, তারপর তিনি লিখেছেন যে ভূত এফএমকে তিনি অনেক পছন্দ করেন। হিমেল চৌধুরী আমাদের এসএমএস করেছেন গাজীপুর থেকে, এছাড়া আমাদের এসএমএস করেছেন সানাউল্লাহ, এছাড়াও নিশু মতিঝিল থেকে আমাদের এসএমএস করেছেন। পিয়াল সকালে এক্সাম, তারপরে তিনি শুনছেন, যদি আপনার এক্সাম খারাপ হয় তাহলে কিন্তু আমরা কোনোভাবেই দায়ী না, আমরা বলবো যে আপনার এখন সবচেয়ে বেশি জরুরি হচ্ছে পড়াশোনা করা।
পিকে আর কে শিমুল এবং হেলাল কবির আমাদের এসএমএস করেছেন, রিমন আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সরওয়ার মিরপুর থেকে, হাবিব এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও জিশা মিরপুর থেকে এসএমএস করেছেন, মতিন খুলনা থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমানুল্লাহ এবং তিনি বেশ ভয় পেয়েছেন, আবু রায় আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে রাফি, এছাড়াও সাব্বির এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে এইচ এম আল আমিন সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতেছেন তাহলে নিয়মিত জানেনি মোবাইলের মেসেজ আছে নাকি, আপনাকে টাইপ করতে হবে 40, তারপরে স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, তারপরে স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। ছোট্ট একটা ব্রেকের পরে আবারও ফিরে আসছি, কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও 40 এন্ড ডোন্ট স্টপ দ্য 40।
This track was downloaded from FusionBD.com.
FM Haunted by Airtel.
সবসময় রেডিও ফুর্তি করিতে সময় রাত 12:38। আমি রাসেল আছি, সাথে আমার সাথে আজকে মাসুম নাই, বুঝতেই পারছেন, এবং সেই সাথে আমাদের আজকের অতিথিরা আমার সঙ্গে রয়েছেন, সেটা ঠিক, এবং আপনাদের এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন ভূত এফএম হান্টেড বাই এয়ারটেল। আমরা যদি এসএমএস পাঠাতে চান তাহলে এসএমএস পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ আছে নাকি টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আর যদি আপনারা আমাদেরকে ইমেইল করতে চান তাহলে ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফএম @radio40.fm, which is PHOOTFM@radioforti.fm. এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি আপনার ঘটনাটি লিখে পাঠান। শুরুতেই প্লিজ উল্লেখ করুন যে আপনি এই ঘটনাটিকে এখানে স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনার ঘটনাটি ফোনে রেকর্ড করে বা যে কোনোভাবে রেকর্ড করে সেই অডিও ক্লিপটি আমাদের পাঠিয়ে দিন এবং সেটা আমরা আপনার যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি আমরা প্লে করব। আপনাদের কাছ থেকে ভালো ঘটনার জন্য আমরা সবসময় অপেক্ষা করি, ঠিক যেভাবে আপনারা প্রতি সপ্তাহে অপেক্ষা করেন একটা ভালো এপিসোডের জন্য। তো এটা এটা আসলে মানে ইট ডিপেন্ডস অন ইউ, যদি আপনারা ভালো ঘটনা পাঠান তাহলে সপ্তাহের এপিসোডটি খুব ভালো যাবে, যদি আপনারা ঘটনা সেরকম ঘটনা না পাঠান তাহলে খুব খারাপ যাবে। বাট খারাপের সমস্ত দায় দায়িত্ব আমার, কিন্তু ভালো হলে পুরোপুরি ক্রেডিটটা কিন্তু একদম পুরোপুরি মানে আপনাদের, এটাতে মানে মহান হওয়ার কোনো চেষ্টা না, কারণ সবকিছুই আপনাদের উপরে আসলে। যাই হোক, চলে যাব আমরা এই মুহূর্তে আমাদের দ্বিতীয় অতিথির কাছে, তিনি এসছেন বরিশাল থেকে, আমরা তার সাথে কথা বলবো। প্রথমেই জেনে নেই আমাদের অতিথির নাম, আপনার নামটা প্লিজ একটু বলবেন। নাজমুল হুসাইন শাহ। আচ্ছা নাজমুল হুসাইন শাহ, আপনি এসছেন বরিশাল থেকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এসে জয়েন করার জন্য। এবং বরিশালের আপনার যে ঘটনা সেটা তো বরিশাল রিলেটেড না? আপনি শুরুতে আমাকে একটা কথা বলছিলেন যে এই ঘটনাটি যদি আপনার বাবার সাথে না ঘটে অন্য কারোর সাথে ঘটতো তাহলে আপনাকে যদি কেউ এই ঘটনাটি বলতো তাহলে আপনি সেটা বিশ্বাস করতেন না, যখন আমি বলছিলাম যে এরকম হয় নাকি, রাইট?
জি রাইট।
এটা কিছুক্ষণ আগে আপনি বলছিলেন আপনি আসলে বিশ্বাস করতেন না।
না, আমি বিশ্বাস করতাম না অন্য কারো লাইফে, যদি আমার বাবার লাইফে না ঘটতো।
আচ্ছা, কতদিন আগে শুনেছিলেন আপনি এই ঘটনাটি আপনার বাবার কাছ থেকে?
আসলে যেটা আমার বাবার কাছ থেকে ঘটনা কয়েকবার শুনে অগণিত বার, এবং শুনতে শুনতে এই ঘটনা জানলো।
আচ্ছা, এই ঘটনাটা আপনি অগণিত বার শুনেছেন। আপনার এই মুহূর্তে, আচ্ছা আপনার নামটা তো সবাই জানে মনে হয়, আরেকবার একটা নামটা বলুন। নাজমুল আমাদের সঙ্গে রয়েছেন। নাজমুল বলছেন তার বাবার সাথে ঘটেছে একটা ঘটনা, এবং আমি একটা জিনিস খুব অবাক হয়েছিলাম যে একটা রাতে এত কিছু ঘটতে পারে কিনা, কিন্তু তিনি তখনই আমাকে এই কথাটা বলেছিলেন যে অন্য কারোর সাথে যদি ঘটতো এবং আমাকে কেউ বলতো আমি হয়তো বিশ্বাস করতাম না, বাট দিস ইজ ট্রু। তো চলেই আমরা ঘটনায় শুনি, নাজমুলের কাছে তার বাবার কাছে শোনা সেই ঘটনাটি।
জি রাসেল ভাই, এটা আমার বাবার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা, এবং এটা ঘটে অনেকদিন আগে, এবং বাবা আমাকে অনেকবার বলছেন, আমাকে বলতে আমাদের ফ্যামিলির এবং আমাদের বাড়িতে যারা আছে আমাদের প্রতিবেশী সবাই জানে ঘটনাটা পরে ঘটে, এবং কি আমি আমার রুমমেট আছে ওদের সাথে শেয়ার করতাম, অনেকবার শেয়ার করতাম। পরে ওরা বললো যে এতদিন হয়ে যায় তুই তাহলে রেডিও প্রতির বুথে মেবে গিয়ে কেন বলিস না। তখন আমি ভাবলাম যে
আমরা ঘটনাটা চলে যাই। হ্যাঁ,
এটা আমার যাই হোক আসলে এটা আমার বাবার জীবনে ঘটে। তো আগে আমার আমার যে বাড়ির ডিস্টেন্স প্লাস আমার যে বাড়ির অবস্থান, তো ওটা আগে বলে নিচ্ছিল আসলে। আমাদের বাড়িটা জাস্ট এমন একটা প্লেসের বরিশালের মুলাদিতে এবং তুমচার গ্রামে, আমাদের গ্রামের নাম তুমচা এবং বাড়িটার শরীয়তপুরের পার্শ্ববর্তী জায়গায় এবং সীমান্তবর্তী জায়গায়। এবং আমার বাবা এক শরীয়তপুরের গোসাইহাটে এক মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি করতেন, সো সেখান থেকে আমাদের বাসা থেকে শরীয়তপুর ওনার কর্মস্থলে যেতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগত। তো তখন যানবাহনের তেমন ব্যবস্থা ছিল না, সেক্ষেত্রে প্রতিদিন পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তো বাবা এভাবেই পায়ে হেঁটে যেতেন এবং আসতেন ক্লাস শেষে। তো রাস্তায় সবচেয়ে ভয়ঙ্কর একটা বিষয় ছিল যে যাওয়া আসার পথে মাঝখান কালি খোলা নামে একটি জায়গা ছিল, প্রায় 1 কিলোমিটার জুড়ে জায়গাটা। এবং কি জায়গাটার অবস্থা জাস্ট এরকম ছিল যে অনেকগুলো গাছপালা দিয়ে জড়ানো, এবং প্লাস দিনের বেলাও জায়গাটা দেখতে এরকম মনে হতো যে রাতের মতো অন্ধকার কিছুটা। এমনকি ওই বাগানের মাঝখান দিয়ে ওই যাওয়া আসার ওই চলাচলের পথটা, এবং ওই পথ ধরেই আসতে হতো, বাবা প্রতিদিন ওই পথ ধরে আসতো। এবং এর কিছু দূর আসলে আমাদের বাড়ির প্রায় কাছাকাছি বড় একটা বিল পেরিয়ে আসতে হতো, যেটা আমরা বিল বলে থাকি। এবং বিলের ভিতরে বড় এক সে তাল গাছ ছিল, এই ছিল। তারপরে এভাবে বাবা যেতেন আসতেন ক্লাস শেষে। একদিন কী করলেন, উনি গেলেন, তারপর ওনার ক্লাস শেষে ক্লাস অন্যান্য কাজ শেষ করতে করতে রাত্রি হয়ে যায়। রাত্রি হওয়ার পর ওনার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল সেখানে, সবই শরীয়তপুরে বসে রাখি, উনি বললো যে তুই এত রাত্রে রাত হয়েছে, ওখানে তো দিনের বেলাও মানুষ ভয়তে চলাচল করে না, এলাকার লোকজন বিশেষ করে চলাচল করে না, তুই রাতে কোথায় যাবি, তো আমার বাসায় তুই থেকে যা, পরে সকালে বাসায় চলে যাস। তো সেক্ষেত্রে বাবা থাকার জন্য রাজি হলো না। রাজি না হওয়ার পিছনে একটা কারণ ছিল, পরের দিন খুব সকালে বাবার একটা প্রোগ্রাম ছিল, খুব জরুরি একটা প্রোগ্রাম, সো বাড়িতে আসতে হবেই এরকম। তো বাবা বললো যে আমার তো এরকম এরকম প্রোগ্রাম আছে, আমাকে বাড়িতে যেতেই হবে, আমি তো থাকতে পারি না। তারপর অনেক রিকোয়েস্ট, সো থেকে যায়, এর উপরে আর কিছু করার ছিল না। তো বাবা এক্ষেত্রে থাকার পর একটা কথা ওনাকে বলেছিলেন তার বন্ধুকে, যে আমি থাকবো, তো সেই ক্ষেত্রে আমাকে খুব সকালে বাসায় পৌঁছাতে হবে, তো তাহলে আমি কী করবো, আমি আজান হওয়ার সাথে সাথে রওনা দেবো, প্লাস নামাজ পথে পড়ে নেবো, হয়তো অত বাসায় পড়ে রওনা দেবে, এর বেশি থাকতে পারবো না। তারপর এভাবেই ঘুমিয়ে গেল, ঘুমিয়ে গিয়ে যাওয়ার পর তারপর এক রাতে ঘুম ভেঙে যায়, তখন উঠে ঘড়ির দিকে তাকায়, তখন দেখা যায় রাত 5:30। তো এক্স্যাক্টলি তখন আজান হয়ে যাওয়ার কথা, তখন তার বন্ধুকে ডাক দেয় যে ঘুম থেকে উঠ, আমার তো যেতে হয়, রাত 5:30 বেজে গেছে। তো তখন তার বন্ধু বললো যে 5:30 বাজলো কীভাবে এত তাড়াতাড়ি? তখন না, তখন বাবা বললো যে না, হ্যাঁ 5:30 বাজলো, বলছে আজানও হয়ে গেছে। তখন তার বন্ধু বললো যে আজান হয় কীভাবে, কী বলিস তুই? তখন বাবা বললো যে না, আজান হয়ে গেছে এক্স্যাক্টলি, এবং তুই 5:30 বেজেছে। কিন্তু আসলে রাসেল ভাই তখন 5:30 বাজেনি, বাবা ঘুমের চোখে ঠিকঠাক করতে পারেননি, তখন ছিল রাত 2:30। সো এক পর্যায়ে তার বন্ধু বললো যে, কিন্তু আনফর্চুনেটলি রাসেল ভাই এখানে একটা কথা না বললেই না, যে কিছুদিন যাবো তার বন্ধুর যে বাসার দেয়াল ঘড়িটা ছিল ওটা ছিল নষ্ট। প্লাস উনি তখন অনেক আগের ঘটনা, তো তিনি তখন হ্যান্ড ঘড়ি কোনো ব্যবহার করতেন না, হাত ঘড়ি যেটা।
আচ্ছা, মূল ঘটনা তো বাইরে, সুতরাং আমরা বাইরের ঘটনায় খুব দ্রুত চলে যাচ্ছি।
আচ্ছা, রাসেল ভাই তখন কথার পরে বাবা বের হয়ে যাবে, বের হয়ে যখন হাঁটতে শুরু করে, কিছুদিন হাঁটার পরে প্রথম যেটা ঘটে সেটা হলো রাস্তার পাশ থেকে ফুসফুস শব্দ শোনা যায়। ফুসফুস শব্দ শোনা যাওয়ার পরে বাবা তাকায় সাইডে, দেখে যে বিশাল এক অজগর। সো অজগরটা এরকম করছে, ফুসফুস শব্দ করে রাস্তার এপাশ থেকে ওপাশে, প্লাস ওপাশ থেকে এপাশে যাচ্ছে, ওটাও যাচ্ছে, এবার বাবা আগাইতেছে, প্লাস সামনে সামনে এটাও যাচ্ছে। এরকম কিছুদিন চললো, কিছুদূর আগানোর পরে অজগরটা অদৃশ্য হয়ে যায়, আর দেখা যায় না। পর্যায়ে রাস্তার পাশে গিয়ে আর দেখা যায় না। তো হাঁটতেছে হাঁটতে হাঁটতে, এরপরে যখন রাসেল ভাই ওই কালীখোলা নামক জায়গায় ওখানে পৌঁছায়, তখন ওই তারিখ ঘটনা সেটা হলো যে যখন পৌঁছায় তখন দেখে যে বাবা তার সামনে সামনে সাদা কাপড় পরে একটা লোক হেঁটে হেঁটে যাচ্ছে। তখন বাবা ভাবলো যে সাদা কাপড় পরার লোক, তেমন কিছু ভাবিনি, যে তার মনে আবার একটা আত্মবিশ্বাস ছিল যে আজান তো হয়ে গেছে, সো আর কি আর হবে। তো সে এটাও ভেবেছিল যে আজান যেহেতু হয়ে গেছে, হয়তো বা কি মসজিদে নামাজ পড়তে যাইতেছে, এই হবে। কিন্তু লোকটা হাঁটতে হাঁটতে যাইতেছে, বাবা যেতেছে, কিছু দূর যাওয়ার পরে লোকটা অদৃশ্য হয়ে যায়। তো তখন বাবা হাঁটতেছে, হাঁটার পরে পিছন থেকে কিছুক্ষণ পরে হঠাৎ পিছন থেকে একটা শব্দ আসে, মানুষ মারা যাওয়ার পরে মাটি দেওয়ার সময় মানুষ সম্মিলিত ভাবে দিয়ে দোয়াটা পরে, ঠিক জাস্ট ওই দোয়াটা পড়তেছে, ওই দোয়াটা পড়তেছে এবং বাবার কানে আসতেছে। তখন সে পিছনের দিকে তাকায়, তাকানোর পরে কিছুই দেখতে পায় না, দেখতে পায় ওই সাদা জিনিস পরে ওই লোকটা, যে জাস্ট ওই লোকটা আর কিছুই। তখন যেভাবে হয়তো বা সেই হবে, তখন কিছু মনে করে না, যেন আবার লোকটা যাইতেছে, আবার লোকটা সামনে ছিল পিছনে, হয়তো বা আর একজন হবে আর কোনো একজন, তখনও তেমনটা বুঝতে পারেনি। সো আবার হাঁটতে হাঁটতে শুরু করে এভাবে, সো হাঁটার পরে কিছু দূর যাওয়ার পরে আবার ওই লোকটা আবার সামনে সামনে এবং কি হাঁটতেছে, বাবা হাঁটতেছে। একবার যে লোকটার গতি পূর্বের তুলনায় কিছুটা থেমে যায়, কিছুটা স্লো, তখন বাবা হাঁটতে হাঁটতে এক পর্যায়ে ওনার কিছুটা কাছাকাছি চলে যাওয়ার পরে বাবা খেয়াল করতে পারে যে লোকটা জাস্ট এরকম ছিল রাসেল ভাই, যে একটা মানুষ মারা যাওয়ার পরে যখন তাকে পায়ের দিকটা এবং মাথার দিকটা বাঁধা হয়, ওনার পায়ের দিকটা না, ওনার ঠিক মাথার দিকটা
বাঁধা হয় না, কাপড়টা বন্ধ করে দেওয়া হয়,
হ্যাঁ বন্ধ করে, হ্যাঁ আপনি যেটা বলেন যে কাপড়টা বন্ধ করে দেওয়া হয় ঠিক সেভাবে, কিন্তু পায়ের দিকটা না মাথার দিকটা, কিন্তু লোকটা হাঁটতেছে। তখন বাবা কিছুটা ভয় পায় এবং কি ভয় পাওয়ার এই কথা আসলে ভাই আমারও এখন ভয় লাগতেছে, কিন্তু শরীরে কম্পন ধরে যায় কাহিনিটা মনে করলেই। সো তারপরে বাবা হাঁটতে থাকে, কিছু দূর হাঁটার পরে উনিও হাঁটতেছে, বাবাও কিছুটা গতি স্লো করে দেয়। তো ওই লোকটা কিছু বলতেছে না, জাস্ট এবার হাঁটতেছে। সো কিছু কিছু দূর যাওয়ার পরে লোকটা আবার অদৃশ্য হয়ে যায়। এভাবে হাঁটতেছে হাঁটতেছে, তখন বাবার যে মাথায় একটু খেয়াল আসে যে আসলে অনেকক্ষণ হলো তো হাঁটলাম, প্রায় এক ঘন্টা পেরিয়ে গেল, সো আজান তো আগে হয়ে গেল, এখনো চারিদিকে আলো ছড়াচ্ছে না, আপনার মানে যেটা ফসা হচ্ছে না, সে কিছু একটা কারণটা ঠিক বুঝলাম না, তো টাইমটা আবার দেখে নিই কি টাইম কি ভুল দেখলাম কিনা। তখন গড়ির দিকে থাকায় তখন রাসেল ভাই দেখতে পায় যে সময় তখন রাত্র 3:30, তখন আর বাবার বুঝতে কিছুটা কোনো দেরি হলো না যে আসলে কি হচ্ছে। তখন তারপর থমকে যায়, তারপর হাঁটতে থাকে, হাঁটার পরে কিছু দূর আগাইতে থাকে, উপর ধরে আগানোর পরে ওই যে বিলটার কথা বললাম আসলে ওই বিলটার এক মুহূর্তে বুঝা না, আবার সাপে সে ফুসফুস শব্দ শুনতে পায়। শোনার পরে উনি আবার তাকায়, তাকিয়ে দেখে যে সেই সাপটা সে বড় ওরকমই একই শব্দ করে হাঁটে, কিন্তু সাপটা আগের মতো না, প্লাস সাপটার মাথাটা জাস্ট এরকম রাসেল ভাই যে কিছুটা মানুষের মাথার মতো বিপদ। তখন ওভাবে ফুসফুস করে এপাশ থেকে ওপাশে, ওপাশ থেকে এপাশে যাচ্ছে, তো বাবা যাচ্ছে ভাবে, তো কিছুদিন আগানোর পরে আবার সাপটা আগের মতো অদৃশ্য হয়ে যায়। তারপরে এইভাবে হাঁটতে হাঁটতে যখন বিলের ভিতরে জাস্ট বিলের পথ ধরে যখন হাঁটতেছে, তখন কিছুই দেখে না, কিন্তু কিছু দূর আগানোর পরে সামনে যাওয়ার পরে যখন একটা তাল গাছের কাছাকাছি পৌঁছে, ওই তাল গাছের সারি কাছাকাছি, তখন দেখতে পায় যে একটা তাল গাছ থেকে একটা লোক জাস্ট উনি পাথর ওর পা উপর দিকে দিয়ে মাথা নিচ দিকে দিয়ে নামতেছে, প্লাস হি হি শব্দ করে হাসতেছে, হাসতে হাসতে নামতেছে, এবং চোখ দুটো বড় প্লাস লাল, হাত পা গুলো অনেক বড়। তো তখন বাবা দোয়া পড়তে শুরু করে, বিভিন্ন আয়াত কোরআন আয়াত পড়তে শুরু করে, কিন্তু ওই লোকটা ওভাবে নামতে নামতে যখন তাল গাছ থেকে নিচে নামে, নিচে নিয়ে দাঁড়ায়, দাঁড়ানোর পর আর ওনাকে দেখা যায় না, প্লাস অদৃশ্য হয়ে যায়। বাবা এভাবে হাঁটতেছে, কিন্তু বাবা ছিল অনেক সাহসী রাসেল ভাই। সো কিছু দূর হাঁটার পরে আবার যখন তাল গাছের তো অনেক লম্বা সারি, আবার আরেকটা তাল গাছে দেখে যে আসলে বিকল ওই লোকটাই, কিন্তু উনি এবার পা উপর দিকে দিকে ঝুলে আসে, প্লাস একটা হাত যে পথ দিয়ে বাবা যাচ্ছে পথের দিকে বাড়িয়ে লম্বা একটা হাত দুটো লাল করে আসে, কোনো শব্দ করছে। তো বাবা বললো কি যখন ওই কাছাকাছি আসলো ওই পথ দিয়ে এখন যেতে হবে, তখন একটু পাশ দিয়ে ঘুরে আবার ওই পথ ধরে হাঁটা শুরু করে, তারপরে কিছু দেখতে পায় না। এর ভিতরেই ওই বিলে থাকা অবস্থায় আর একটা কাহিনী করে, সেটা হলো একটা মোরগ জোরে এক শব্দ করে ওনার পাশ দিয়ে দৌড়ে গিয়ে সামনে গিয়ে যখন আরেকটা তাল গাছের সামনে গিয়ে পৌঁছে প্রায় কাছাকাছি, তখন অদৃশ্য হয়ে যায়। তো বাবা তো ভয়ে তো কি অবস্থা রাসেল ভাই সেটা বুঝতেই পারছেন। তো আগানোর পরে যখন ওই মোরগটা যে তাল গাছের ঠিক কাছাকাছি গিয়ে অদৃশ্য হয়ে যায়, ওখানে যখন পৌঁছে বাবা তখন দেখতে পায় যে রাসেল ভাই অনেকগুলো মোরগ একত্রে পালক হাড় মাংস এগুলো আলাদা করে রাখলে যেরকম এরকম অস্তব আকারে আসছে। তো দেখে তো ভয় কি অবস্থা, তখন ঠিক আছে আমার মনে হয়েছে বাবা এটাও বলছিলেন যে ভয় আমার এমন অবস্থা হয়েছিল আমি লাইফে আমার অনেক সাহস আছে, কিন্তু লাইফে কখন এরকম আমি ভয় পাইনি। ভয় এমন অবস্থা হয়েছিল যে আমি একটা কদম সামনে দিব এরকম অবস্থা আমি ছিল না। তখন এভাবে আসতেছে আসতেছে, তারপর বিল পেরোনের পরেই তো আমাদের বাড়ি প্লাস আমাদের বাড়ির কাছাকাছি যখন পৌঁছে তখন আমাদের প্রায় তখন আজান হয়ে যায়, ওই কাঙ্ক্ষিত আজান হয়ে যায়। আজান হওয়ার সাথে সাথে আমাদের বাড়ির কাছাকাছি একটা বাজার ছিল, আসলে ওই বাজারটাকে ঠিক জোরে একটা বাতাসের মতো এসে পাক মেরে ওই বাবা যেদিক থেকে আসছিলেন বাতাস তো ওদিকে ঠিক চলে যায়। বাজারটা এমন জোরে বাতাসের উপর দুম দুম মুছে একবারে পাক মেরে, তারপর বাবা কি করলো আজান হয়ে গেল, তারপর বাসায় পৌঁছলো। বাসায় গিয়ে ঠিক কণ্ঠটা বাবার এত লো ছিল যখন ডাকছিল আম্মুকে, আম্মু তখন এসে দরজা খুলো জিজ্ঞেস করতেছি কিছু বলতেছিল, ঠিক কিছু বলতে পারতেছে না, অজ্ঞান হয়ে গেল। তারপরে দিন থেকে আসলে বাবা ভীষণ জ্বরে আক্রান্ত হয়, তো এই জ্বরে প্রায় 15 দিনের মতো ঢোকার পরে অসুস্থ হয়। তারপরে এই ঘটনাটা আর কি খুলে বলে আমাদেরকে।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। যাই হোক, আমরা শুনছিলাম এতক্ষণ নাজমুলের কাছে ঘটনা, এবং সে এসেছিল বরিশাল থেকে। আমরা অলরেডি বেশ কিছু এসএমএস পেয়ে গেছি, আমাদেরকে সাব্য শান্তিনগর থেকে এসএমএস করেছেন এবং তিনি লিখেছেন এনজয়িং সো মাচ। এছাড়া আমাদেরকে রায়হান শুভ এসএমএস করেছেন আমাদেরকে রিয়েল বরিশাল থেকে। আচ্ছা, রায়হান শুভর অবশ্য গল্পটা ভালো লাগেনি এখন যে ঘটনাটা শোনানো হলো। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন মিহির মিরপুর থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন অ্যানি, এছাড়া অপু আমাদেরকে এসএমএস করেছেন পার্থ এবং পূজা, এবং তিনি তার কাছে অবশ্য ঘটনাটা ভালো লেগেছে। ইথিকা আমাদের এসএমএস করেছেন এবং তিনি একটু ভয় পাচ্ছেন সেটা লিখেছেন। আবু হুরায়রা আমাদের এসএমএস করেছেন এবং তিনি আমাদের সঙ্গে রয়েছেন। ডিজে অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন। নেইমার ব্রাজিল থেকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তিথি আমাদের সঙ্গে রয়েছেন ফাহাদ বাগদা থেকে। এছাড়া আমাদেরকে শেখ মোহাম্মদ লিটন এসএমএস করেছেন এবং তিনি সিমুলিয়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজ চট্টগ্রাম থেকে, রাজীব আমাদের সঙ্গে রয়েছেন। তারিক আমাদের সঙ্গে রয়েছেন এমডি মোস্তাক। এছাড়াও আমাদেরকে খালিদ আমাদের সঙ্গে রয়েছেন। যাই হোক, চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের সাথে এই মুহূর্তে আবারও আরিফিন ভাই ফিরে আসবেন। তবে তার একটা ছোট্ট বিরতিতে আমাদের যেতে হবে, সেই বিরতিটা আমরা নিয়ে নিচ্ছি এবং তারপরে আমরা আবারও ফিরে আসছি আপনাদের কাছে। সো স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। এর মাঝখানে যদি কেউ আমাদের ঘটনা পাঠাতে চান, শেয়ার করতে চান, তাহলে সেই ঘটনাটা পাঠাতে হবে যেভাবে, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ভূত এফএম, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। এই অ্যাড্রেসে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাটি পাঠিয়ে দিন। আর যদি চান যে আপনি এই মুহূর্তে আমাদের এসএমএস করে কমিউনিকেট করবেন, তাহলে এসএমএস করার নিয়ম হচ্ছে মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট ব্রেকে, তারপরে ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from FusionBD.com.
FM, haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমার সঙ্গে রয়েছে আজকের অতিথিরা এবং আগেই বলেছি যে মাসুম আমার সাথে নেই। ঠিক এক ঘন্টা চলে গেল, এখন বাজে ঘড়িতে সময় রাত 12:59। আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে রয়েছেন এবং এসএমএস পাঠাচ্ছেন, আপনাদের কেমন লাগছে সেটা জানিয়ে দিচ্ছেন, তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে আমি দেখতে পাচ্ছি যে অলরেডি অনেকগুলো এসএমএস চলে এসেছে, এসএমএস একটু পরেই যাই আমরা। আমরা জানিয়ে দিই আপনাদেরকে যে কিভাবে আমাদেরকে আপনারা ঘটনা পাঠাবেন, সেটা সবচেয়ে বেশি জরুরি। একটু আগেও বলেছি, আরও একবার বলে দিচ্ছি, আমাদের ইমেল অ্যাড্রেসটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, স্পেলিংটি বলে দিচ্ছি, স্পেলিংটি হচ্ছে bhutfm@radiofurti.fm। এখানে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জানা জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। এই ঘটনাটি আপনার হতে পারে, আপনার কারো কাছ থেকে আপনি শুনেছেন এমনও হতে পারে, সেটা কোনো প্রবলেম না, বাট আপনার কাছে সেরা মনে হয় এরকম ঘটনা অবশ্যই পাঠিয়ে দেবেন আমাদেরকে। আর এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে তার আগে ছোট্ট কিছু ইনফরমেশন দিদি, আজকের এই এপিসোডটি অনেকেই প্রশংসা করছেন, আমি অনেকেই বলছেন যে এবার ঈদে অনেকে দেখছি যে মালয়েশিয়া যাবেন, তারাও মানে মনে মনে ভাবছেন যে হ্যাঁ এরকম কোনো এক্সপিরিয়েন্স যদি করতে পারতাম তাহলে ভালোই হতো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমরা আশা করি যে কোনো এক্সপিরিয়েন্স হোক আপনার, তাহলে যেটা হবে যে আমরা আপনি ফিরে আসার পরে আমরা আপনাকে ভূতটা ইনভাইট করার সুযোগ পাবো এবং আপনি আপনার ঘটনাগুলো শেয়ার করবেন আমাদের লিসনারদের সাথে। যাই হোক, আজকের এই চমৎকার এপিসোডকে যদি আনফর্চুনেটলি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার একেবারেই কারণে আপনি আবারও শুনতে পারবেন এটা। এই জন্য আপনাকে যেটা করতে হবে এত এম রেডিওর সাহায্য নিতে হবে, এবং সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনাকে যেটা করতে হবে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে একটি নাম্বারে, আর সেটি হচ্ছে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখুন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশানগুলো আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি চাইলে সেখান থেকে শুনে ফেলতে পারবেন। আর এছাড়াও যদি কেউ ভোডাফোন টিউনটা আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে চান তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে ভোডাফোন টিউন কোডটা মনে রাখতে হবে, অ্যান্ড কোড নাম্বার ইজ 92125, এবং আপনি অ্যাক্টিভেট করতে পারেন এটা জাস্ট একটা এসএমএস পাঠিয়ে। আপনার মোবাইলের মেসেজ লিখে টাইপ করুন সিটি স্পেস দিয়ে টাইপ করুন 92125, এবং এসএমএসটি পাঠিয়ে দিন 3123 নাম্বারে, ব্যাস এই টিউনটি আপনার। চলে যাচ্ছি ঘটনায়, এবং আমি বলছিলাম যেরকম ব্রেকের আগে সেরকমই ঘটেছে আমাদের সাথে। এই মুহূর্তে আপনাদের সামনে আবারও আমরা ফিরে নিয়ে এসেছি আরিফিন ভাইকে, এবং তিনি তার ঘটনার সেকেন্ড পার্টটা আপনাদেরকে বলবেন যেটা আর একটা জায়গায় ঘটেছিল। সো আমরা এবং খুবই আশ্চর্যজনকভাবে হলো সত্যি যে যে সমস্ত ঘটনা বা যে সমস্ত ঘটনা সচরাচর ঘটে বা যেখানে যেখানে ঘটার কথা ছিল প্রস্তুতি নিয়ে গিয়ে গিয়েছিলেন যে এরকম ঘটনা ঘটতে পারে, সেখানে সেরকম ঘটনা ঘটেনি, রাইট আরিফিন ভাই? ওকে ফাইন, আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়, এবং সেই ঘটনাটা কোথায় ঘটেছিল আরিফিন ভাই?
থ্যাংক ইউ লিসনার্স, গেটিং ব্যাক টু মালয়েশিয়া অ্যাগেন। নেক্সট আমরা পেনাং থেকে লঙ্কাবি চলে যাই, তো যেদিন আমাদের ফ্লাইট ছিল পেনাং থেকে লাঙ্কাবি ওই দিন বিকাল 4টায় আমাদের ফ্লাইট ছিল, ওই ফ্লাইটটা ছিল আমাদের এয়ার এশিয়াতে। তো আমরা 4টায় যখন ফ্লাই করি তখন ওয়েদার পেনাঙের ওয়েদার মোটামুটি ঠিক ছিল, বাট যখন আমরা এক ঘন্টা ফ্লাই করে লাঙ্কাবির কাছাকাছি চলে আসি সমুদ্রের উপরে, তখন হঠাৎ আমরা দেখতে পাই যে প্রচণ্ড ঝড় হচ্ছে, স্টর্ম হচ্ছে, লাইটনিং হচ্ছে, এবং প্লেন খুব বাম্প হচ্ছে, সবাই ভিতরে ভয় পাচ্ছে। তো ওই অবস্থায় পাইলট হঠাৎ বলে যে এই ওয়েদারের মধ্যে সে লঙ্কাবিতে ড্রপ করতে পারবে না, প্লেন নামাতে পারবে না। সো যেটা সে করবে 10 মিনিট সমুদ্রের উপরে একটা নির্দিষ্ট অলটিটিউডে প্লেনটা রোম করবে, ঘুরাবে, এবং ততক্ষণে যদি সে ফিল করে বা গ্রিন সিগনাল পায় লঙ্কাবি এয়ারপোর্ট থেকে যে সে ইয়ে করতে পারবে, প্লেন নামাতে পারবে, তাহলে সে করবে, না হলে সে আমাদেরকে আবার পেনাং ফেরত নিয়ে আসবে। তো আমরা দেখলাম প্রায় 10 থেকে 15 মিনিট সমুদ্রের উপরে ওই ওয়েদারে, ওরকম হরবল একটা ওয়েদারে আমাদেরকে মানে এভাবে প্লেনটা ঘুরছে। তো ইন দ্য মিন টাইম আমি দেখলাম আমার মোবাইল অন করে আমি, ইট ওয়াজ কোয়াইট আনএথিক্যাল, আমি সবাইকে রিকোয়েস্ট করবো এটা না করার জন্য, বাট আমরা এতটাই আসলে ফ্রাইটেন ছিলাম ওই ওই ওয়েদারে প্লেন বাম্প করছে। আমি অলরেডি বাংলাদেশে কাছের যারা ছিল তাদেরকে এসএমএস করে জানাই অবস্থাটা। তো তারপরে যেটা হয় আমরা পেনাং ব্যাক করে চলে আসি, প্লেন আর লঙ্কাবি যেতে পারে না। তো এরপরে তারা জানায়, কর্তৃপক্ষ আমাদেরকে জানায় যে 2 ঘন্টা পরে আমাদেরকে আবার ফ্লাই করানো হবে সেম টিকেটে। ফাইন, আমরা তখন এয়ারপোর্টে থাকি, অনেক ইউরোপিয়ান যারা ছিল তারা ওয়েদার দেখে ভয় টয় পেয়ে তারা মাইন্ড ইয়ে চেঞ্জ করে ফেলে এবং তারা পেনাঙ্গি থেকে যায়, লঙ্কাবিতে আর যায় না। তো আমাদের যেহেতু হোটেল টোটেল অ্যান্ড এভরিথিং, অ্যাকোমোডেশনস অ্যান্ড এভরিথিং, আমার ইভেন একটা মজার ব্যাপার শেয়ার করি যারা ট্রাভেল করে, আমি এখান থেকে মানে ওখানে গিয়ে যে আমি কার রেন্ট করে নিই নিজেই ড্রাইভ করবো বলে, আমি ওইটাও এখান থেকেই বুক করে গিয়েছিলাম। সো এভরিথিং ওয়াজ রেডি ফর মি অ্যাট লঙ্কাবি। তো আমি কোনো অবস্থাতেই মানে আমার স্কেজুল চেঞ্জ করতে রেডি ছিলাম না, মানে আমরা দুজন ছিলাম, আমরা দুজন কেউই চেঞ্জ করতে রাজি ছিলাম না। সো যেটা হলো যে আমরা ওয়েট করছি 2 ঘন্টা পরে কি হয় দেখার জন্য, 2 ঘন্টা পরে আমরা আবার ফ্লাই করি। এবার যেটা হলো সেম থিং, যখনই আমরা সমুদ্র ক্রস করে একটা সার্টিন পোর্শন ক্রস করে যাচ্ছি তখন দেখছি প্রচণ্ড ঝড়, বৃষ্টি, লাইটনিং হচ্ছে, এবং নাও এটা ছিল তখন রাত 9টা বা 9:30 এরকম একটা সময়, ইট ওয়াজ ইভেন মোর ডিজাস্ট্রাস। এবং তখন একই ডিক্লেয়ার করে পাইলট যে আমি 15 মিনিটস তোমাদেরকে সমুদ্র উপরে আমি একটা নির্দিষ্ট অলটিটিউডে থাকবো, যদি আমার কাছে মনে হয় আমি ল্যান্ড করতে পারবো আমি লঙ্কাবিতে ল্যান্ড করবো, আদারওয়াইজ আই এম সরি তোমরা পেনাঙে ফিরে যেতে হবে, এবং এরপরে আর কোনো অ্যারেঞ্জমেন্ট থাকবে কি না উইডন্ট নো, জাস্ট এরকম একটা মেসেজ দিয়ে। তো ওই মুহূর্তে মানুষের মধ্যে যে একটা প্রচণ্ড একটা মানে বাঁচার জন্য যে একটা ইয়ে থাকে, প্লেনে প্রচন্ড বাম্প হচ্ছিল, আমাদের প্রচন্ড ভয় লাগছিল, ভিতরে ভিতরে আমার খুব ভয় লাগছিল ওই সময়টা, সমুদ্রের উপরে একটা নির্দিষ্ট অলচিটিউডে প্লেন বাম্প করছে। তো সবাই মোটামুটি তখন যে যার মতো করে ঈশ্বরকে আল্লাহকে স্মরণ করছিল। তো আল্লাহর রহমতে আমরা সেকেন্ড টাইম আমরা ব্যাক করে চলে আসি, পেনাঙ্গে ফেরত চলে আসি, এবং খুব আনসার্টিন হয়ে যায় পরিস্থিতিটা। সবাই মোটামুটি তখন ছোটাছুটি করছে, কেউ কেউ টিকিট ক্যান্সেল করছে, কেউ কেউ শিডিউল চেঞ্জ করছে। আর আমাদের সাথে আরও দুজন ছিলেন, একজন অস্ট্রেলিয়ান মহিলা ছিলেন, একজন ইউরোপিয়ান মহিলা ছিলেন। তো তারা আমাদের সাথে বেশ কথা টথা বলে ডিসিশন নিচ্ছিলেন, সাথে উজবেক একটা ছেলে আর একটা মেয়ে ছিল, নিউলি ম্যারিড, তারাও আমাদের সাথে ছিল। আমরা এই চার পাঁচজন একসাথে হয়ে ডিসিশন নিচ্ছিলাম যে কি করা যায়। তো যেটা আমরা ডিসিশন নিচ্ছিলাম যে আমরা কিছুতেই আমাদের স্কেজুল চেঞ্জ করবো না, আমরা ল্যাংকাবিতে যাব। সো আমরা এয়ারলাইন কর্তৃপক্ষের সাথে কথা টথা বলে যেটা ঠিক হলো যে রাত একটা নাগাদ সিঙ্গাপুর থেকে একটা এয়ারলাইন আসবে, তো সেটাতে আমাদেরকে ড্রপ দেওয়ার ব্যবস্থা করা হবে, এবং দিস ইজ কোয়াইট আনসার্টিন, এটা সার্টিন না। এই হুড়াহুড়ির মধ্যে আমি একটা মজার ব্যাপার খেয়াল করলাম যে সবাই খুব মানে অস্থির ছিল ওই সময়টা, দৌড়াদৌড়ি করছে, কাউন্টারের মধ্যে ছোটখাটো একটা জটলা। আমার হয়তো এটা আমার দেখার ভুল হতে পারে, আমি যখন ওয়েট করছিলাম আমি হঠাৎ দেখলাম যে কাউন্টারে উঁচা লম্বা সেই লোকটা যাকে আমি দেখেছি সে দাঁড়ানো এবং হি ওয়াজ টকিং, সে কথা বলছে। এটা দেখে আমি আমি আসলে খোঁজ নিতে যাই না, আমি জাস্ট এটা দেখে ছুটে যাই কাউন্টারে, ছুটে যাই, কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। ভিড় ঠেলে যখন অনেকটা সামনে যাই দেখি যে মানে আমি যেটা চিন্তা করেছিলাম সেটা না, আমি ভুল দেখেছি। তো যাই হোক, তারপরে ওই রাতে এই ঝড় ঝাপটা এর মধ্যেই আমরা প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, ভিতরে ভিতরে আমার মনে হচ্ছিল যে রিক্সটা মনে হয় খুব বেশি নিচ্ছি। তো তারপরেও মানে একটা জেদের মতো চেপে গিয়েছিল যে আমি যাবই, যে কোনোভাবেই হোক আমি যাবই। এতগুলো অবস্টাকল ছিল, রাত একটার সময় যখন সিঙ্গাপুর এয়ারলাইনে যখন ফ্লাইটটা আসলো, মজার ব্যাপার হচ্ছে ফ্লাইট আসার পরে ফিউয়েল নাই, মানে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যে এয়ারলাইনে গিয়েছি বা ট্রাভেল করেছি লাস্ট 15 ইয়ার্সে, আমি মানে লাস্ট 15 ইয়ার্সের হিস্ট্রিতে এরকম ঘটনা ঘটে নাই যে এক টিকেটে তারা তিনবার ট্রাভেল করাবে। নাম্বার টু, রাত একটার সময় হঠাৎ করে ক্রুরা এসে বলবে যে আরও ওয়েট করতে হবে, মানে ব্যাপারটা পুরো আনসার্টিন। যাই হোক, ওরা কি করলো, ভারত পেট্রোলিয়ামে খবর দিয়ে পেট্রোলিয়াম মানে পেট্রোল ইয়ে করার চেষ্টা করলো, হোয়াইট ফুয়েল আনার চেষ্টা করলো। রাত 2:30 নাগাদ তারা রিফিউলিং করে আমরা ওই প্লেনে আবার স্টার্ট করলাম, তখন রীতিমতো ঝড় হচ্ছে। বাট মজার ব্যাপার হচ্ছে এবারকার ফ্লাইটটা, এই থার্ড টাইম যে ফ্লাইটটা ছিল, এটা প্লেনটা খুব বড় ছিল এবং সিঙ্গাপুর থেকে আসে কোয়াইট এক্সপিরিয়েন্স পাইলট ছিল। তো অনেক ঝড়ঝাপটার পরে আমরা 3:30 বা 3:30টার দিকে গিয়ে আমরা ল্যাংকাবিতে নামি। নামার পর তো আমরা, আমি আগেই বলেছি আমি এখান থেকে সব হোটেল টোটেল সব বুক করে গিয়েছিলাম, আমার পুরো জার্নি যেই অ্যাকোমোডেশন প্ল্যান ছিল। তো আমরা ওখানে ল্যাংকাবিতে বেলাভিস্টা রিসর্ট এন্ড স্পা বুকিং দিয়েছিলাম, এটা হচ্ছে লোকালয় থেকে বেশ অনেকটা দূরে, একদম সমুদ্রের পাড়ে, এক সাইডে পাহাড় এক সাইডে সমুদ্র, এবং লোকালয় থেকে বেশ দূরে, ওখানে কাছাকাছি মানুষের কোনো আবাস নেই, কিচ্ছু নেই। তো আমার খুব ভালো লাগছিল রাত মানে 3:30টার সময় নামতে পেরেছি শেষ পর্যন্ত তিনবার ট্রাই করে, এটা আমার কাছে খুব বড় একটা যুদ্ধ জয়ের মতো লাগতেছিল। আর যারা ওই রকম মানে ঝড়ের মধ্যে একবার ফ্লাই করছে তারা জানে যে তিনবার ফ্লাই করাটাও ঝড়ের মধ্যে মানে কি পরিমাণ ইয়ের দরকার হয়। আমার কাছে তখনই মনে হচ্ছিল যে না, আই ক্যান উইন ওভার এনিথিং, এটা আমি সাকসেস। তো মজা হলো যে আমরা রাত 3:30টার সময় যখন বেলাভিস্টা রিসর্ট এন্ড স্পার কাছে গেলাম, একটু জাস্ট এক মিনিটে একটা ডিসক্রিপশন দিই, রিসর্টটা অনেক দূরে, অনেকটা পুরানো রাজবাড়ি টাইপের, আপনারা অনলাইনে এটা দেখতে পারেন, রিসর্টটা খুব সুন্দর, পুরাটা রিসর্ট পাথরের, মানে জাস্ট ইন ওয়ান সাইড ভিউ ইট ওয়াজ হিলারিয়াস, রিসর্টটা এত সুন্দর। সমুদ্রের পাড়ে কোনো ইলেকট্রিক বাল্ব বাতি কিছু নাই, সব হচ্ছে আপনার আগুনের, যত লাইট আছে স্টার্টিং ফ্রম ইয়োর রুম টিল দ্য লবি এভরিথিং, বড় বড় স্যান্ডেলিয়ার সেরকম পুরানো গাছপালা দিয়ে ঢাকা। ভিতরে নেপালি যে বয় আমাদেরকে রাত 3:30টার সময় যে রিসিভ করলো সে ঠিক মতো ইংলিশ বলতে পারে না, তার দৌড় হচ্ছে ইয়েস নো এইটুক পর্যন্ত, খুব একটা কথা বলে না, মুখ চোখ শক্ত করে রাখে। এর মধ্যে দিয়ে আমরা উঠলাম 3:30টার সময় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি আবার লবিতে আসলাম। তো পরের দিন থেকে যেটা হয়, পরের দিন আমরা গাড়ি যেটা রেন্ট নিয়েছিলাম ওই গাড়িতে করে ঘুরে বেড়াই, প্রায় 9:30-10 মতো সারাদিন ড্রাইভ করি, অনেক জায়গায় ঘুরি। রাতের দিকে কোন একটা সময় হবে, আমার স্পাউস ছিল সাথে, ও ঘুমিয়ে পড়ে গাড়িতে। আমি গাড়ি ড্রাইভ করছি করছি করছি, একা একা কিছু একটা চিন্তা করছিলাম। রাস্তাগুলো এত সুন্দর রাসেল ভাই, মানে একটু বলি, এক সাইডে আপনার সমুদ্র আর এক সাইডে পাহাড়, কখনো হয়তো ঘন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, সরু রাস্তা আঁকা বাঁকা। তো ওই রাস্তায় আমি অলমোস্ট লাইক মানে এত ফ্রেশ রাস্তাগুলো কার্পেটিং করা যে আমি 160, 140, 140, 160 এই স্পিডে চলছিল গাড়ি। হঠাৎ আমি কি মনে করে পিছনে তাকিয়ে দেখলাম যে আমার আমার মনে হলো যে আমি পরিষ্কার দেখলাম, আমার কিন্তু প্রচন্ড টায়ার্ড, আমি আগেই বলে রাখি 9:30 তখন ড্রাইভ করতেছে অলরেডি। পিছনের সিটে দেখলাম আমি একটা মানুষ বসা, আমি দেখিনি কে, মানে আমি পরিষ্কার দেখেছি একটা মানুষ বসা, একটা লোককে যতটুকু বোঝা যায়, হ্যাঁ ফিগার আউট করা যায় না যেটা কে, বাট আমি দেখেছি একটা মানুষ বসা। দেখে ওই স্পিডে জাস্ট আমার মনে হয় মানে তন্দ্রা মতো যেটা ছিল সব কেটে গেল। আই ওয়াজ জাস্ট মানে সারপ্রাইজ, তেমন আমি কি বলবো, মানে আমি জাস্ট আমার মাথা ধরে চোখ টোক নাড়া দিচ্ছিলাম। সেকেন্ড টাইম দেখলাম, সেকেন্ড টাইমে পরিষ্কার দেখলাম একটা মানে বুড়া অনেক বয়স্ক একটা মানুষ, চামড়া কুচকানো সাদা ফর্সা, পরিষ্কার সেকেন্ড লোকটা আমার ক্লিয়ার ছিল। আমি আমার মনে হয় খুব হার্ট ব্রেক করি, কারণ আমার স্পাউস ছিল জেগে যায়, উঠে বলে কি হয়েছে, চিৎকার দিয়ে উঠে আমি হার্ট ব্রেক করে আমি চোখে পানি দিতে থাকি। আমি জাস্ট ওকে কিছু বলি না, প্রচন্ড ভয় পাবে, আমি ততক্ষণে পিছনে দেখি কিছু নাই, ফ্রেশ, আমি চোখে পানি দিই যে আমার চোখে একটু ঘুম লেগে আসছিল, মনে হয় অনেক জোরে ড্রাইভ করছে, আমার ঘুম লেগে আসছিল, তাই একটু ইয়ে করতেছি। আমি আর কিছু বুঝতে দিইনি, কারণ আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছিলাম একে তো এটা খুব হরবল ছিল, নিরিবিলি ছিল জঙ্গলের ভিতর দিয়ে, ওই জায়গাতেই আমি গাড়ি দেখে আবার চোখমুখ ধুয়েছে, চোখমুখ ধুয়ে আবার গাড়ি নিয়ে স্টার্ট দিয়ে রওনা দিলাম। এটা একটা ঘটনা ছিল। সেকেন্ড যেই সমস্যাটা হয়, ওই রিসর্টের মধ্যে যখন আমরা আসি ওই দিন রাতের বেলা খুব অদ্ভুত কিছু ডিস্টার্বেন্স হতে থাকে, যেমন কিছু শব্দ শোনা যায়। তারপর আমার যেটা হতো যে আমি মাঝে মাঝে একা একা লবিতে আসতাম, নিচে আসতাম কার্ড টার্ড বিভিন্ন কিছু এগুলো ক্লিয়ারেন্স নেওয়ার জন্য। আমি নিচে এসে এরকমই ওই দিন রাতেই লবিতে কি যেন কথা বলতে আসছি, কথা বলে যখন ফেরত যাব, ফেরত যাওয়ার সময় মানে করিডোরের মতো জায়গা আছে, লম্বা খোলা আকাশের নিচে করিডোর, ওখানে দুই সাইডে আগুন জ্বালানো থাকে, মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, যেতে যেতে আমি হঠাৎ আবার সেই পারফিউমের গন্ধটা পাই। পারফিউমের গন্ধটা আমার প্রচন্ড নাকে এসে লাগে, আমি সামনে পিছনে দেখি আধো আলো আধো অন্ধকার, আর এই সিজনটা যেহেতু অফ পিক খুব একটা মানুষজন নাই, ওই রিসর্টটা এমনিতেই লোকালয় থেকে অনেক দূরে, খুব অল্প কিছু কাপড় আমি দেখেছি। আমার কাছে জাস্ট মনে হয় আমি দূরে একটা ছায়ার মতো দেখেছি, অন্ধকারের মধ্যে একটা ছায়ার মতো দেখেছি যে দাঁড়িয়ে আছে চুপচাপ, কেমন যেন মনে হয় যে অনেকটা মোটা কিছু একটা ফিগার। আমি ওইদিকে ভ্রুক্ষেপ না করে আমি জাস্ট জোরে জোরে হনহন করে হেঁটে চলে যাই। হেঁটে চলে গিয়ে আমি যখন রুমে আসি, তখন আমি আমার স্পাউসের কাছে শুনি যে এখানে থাকা সম্ভব না, কি হচ্ছে, কে যেন কথা বলে, হিস হিস করে কে যেন কথা বলে, সে একটু ঘুমে ঘুমে ছিল, এমনিতে জার্নি করেই টায়ার্ড ছিল, সে ঘুমিয়ে গেছিল, ওই শব্দে তার ঘুম ভেঙে যায়। সে বলে যে কেউ মানে আগুনের হলকা থেকে যেরকম একটা সাউন্ড আসে ওই গলায় কেউ অদ্ভুত একটা ভাষায় কথা বলতেছে, আমি কিছু বুঝতেছি না। আমি বলছি তুমি ঘুমের মধ্যে ভুল শুনছো, সে হতে পারে না, আমি পরিষ্কার শুনছি। আমিও প্রথমে ভাবছি আমি ঘুমের মধ্যে হয়তো স্বপ্ন দেখছো, বাট তারপরে আমি উঠে বসে আওয়াজটা শুনছি, এবং আরেকটু দেরি হলে আমি বের হয়ে যেতাম রুম থেকে। তো ওর সাথেও মোবাইল ছিল, ও ফোনে আমাকে ট্রাই করছিল, যখন ফোনে আমাকে ট্রাই করছিল, আমাদের দুজনে দুইটা সিম ছিল, ফোনে যখন ট্রাই করছিল বললো যে আমার ফোনে কোনো কানেকশন পাওয়া যাচ্ছে না, whereas আমি দেখেছি যে আমার ফোনে পুরো নেটওয়ার্ক আছে, সব ঠিক আছে। তো ওই হোটেল রুমগুলোও আপনার পুরো পাথরের, ওই রকমই পুরানো আমলের। তো আমি ওই রাতের মতো ওকে জাস্ট বুঝায় টুঝায় বলি যে না কিছু না, এটা অনেক জার্নির কারণে এরকম হচ্ছে। আমি কি দেখছি কি হচ্ছে না হচ্ছে আমি আর কিচ্ছু বলিনি। পরের দিন ভোরবেলা আমি একা একাই জাস্ট ভোরবেলা কিছু ছবি তুলবো, আমার ক্যামেরা ট্যামেরা নিয়ে একটু বাইরে আসছে, কিছু ছবি নিচ্ছি, খুব সুন্দর কিছু মানে একদম সি বিচটা একদম সাথে, তো সি সমুদ্রের কিছু ছবি নিচ্ছি, ওই রিসর্টের কিছু ছবি নিচ্ছি, পাহাড়ের ছবি নিচ্ছি। এমন সময় আমি হঠাৎ জাস্ট মানে দেখলাম যে আমার পিছন থেকে কেউ একজন যাচ্ছে, আমি ভাবলাম যে বয় বেয়ারা, এত ভোরবেলা বয় বেয়ারা ছাড়া কেউ হবে না। আমি জাস্ট আমার কাঁধে একটা ক্যামেরার ব্যাগ ছিল, আমার হাতে ক্যামেরা ছিল, আমি ওকে বললাম যে এক্সকিউজ মি, আমার একটা ছবি তুলে দিবে, জাস্ট ওকে বললাম, রিকোয়েস্ট করলাম ক্যামেরাটা বাড়িয়ে দিয়ে। আমি জাস্ট দেখলাম ও আমার দিকে তাকালো, তাকায় জাস্ট খুব কড়া চোখে বলল নো। নেপালি ছিল ওখানকার বিয়ারা, খুব কড়া চোখে বললো, আমার কাছে খুব আনকমফোর্টেবল লাগলো। এই জিনিসগুলো আসলে আমি মানে পরে আমি তাদের ম্যানেজারকে ওইগুলো কমপ্লেন করেছি। আমি বলি এরপরে যেটা হয়েছে, একটা সময় আমি নিচে গিয়ে ছবি তুলছি, হঠাৎ আমার স্পাউস রুম থেকে বের হয়ে চিৎকার দিয়ে সে দোতলার যে লবি ছিল ওখানে চলে আসে। আমি ওকে জিজ্ঞেস করি কি হয়েছে, ও বলে যে সে ঠিক এই একই আওয়াজটা যখন আমি রুমে থাকি না আওয়াজটা সে পাচ্ছে এবং দরজার মধ্যে কেউ নক করে। হোয়ারেজ আমি জাস্ট লবি থেকে পরিষ্কার দেখেছি দরজার কাছে কেউ ছিল না, মানে খোলামেলা একদম, সামনে ব্যালকনির মতো আছে, দেখা যায়, আমি দেখেছি কেউ ছিল না। এটা ছিল একটা ডিস্টার্বেন্স। বুঝায় টুঝায় আমরা ওই দিনের মতো পার করি। ওই দিন আবার যখন আমরা ঘুরতে যাই রাতের বেলা, সেকেন্ড ডে রাতের বেলা, আমি তখন আবার সারাদিন ঘোরার পর অনেক ক্লান্ত, আমরা ওকে ড্রপ করে দিয়ে আমি ফুয়েল দিতে যাচ্ছিলাম, কারের ফুয়েল দিতে যাচ্ছিলাম, তখন হঠাৎ দেখলাম যে একজন ইশারা করছে রাস্তায়। আমি ভাবছি হয়তো মানে ইয়ে আমার থেকে ইয়ে চাচ্ছে, কি বলে আপনার লিফট চাচ্ছে। হঠাৎ খেয়াল করে দেখলাম তার ইশারাটা ঠিক লিফট না, এবং বয়স্ক, খুব বয়স্ক একজন মঙ্ক, মানে সারা গা তার আচ্ছা আলখাল্লা দিয়ে। তো আমি দেখলাম যে সে ইশারা করছে থামার জন্য, আসলে জাস্ট দুই হাত দিয়ে আমাকে ইশারা করছে থামার জন্য। আচ্ছা, তো আমি তখন থামি গাড়ি, জাস্ট একটু থামাই, স্লো করি, স্লো করে ওকে জিজ্ঞেস করে ডু ইউ নিড এনি হেল্প, তখন বলতেছে, ও জাস্ট স্ট্রেট আমার দিকে তাকায় বলে, আই ডোন্ট নিড এনি হেল্প বাট ইউ নিড হেল্প ক্লিয়ারলি। আমি জাস্ট, গাড়ি তখন আমার স্টার্ট, আমি জাস্ট টান হয়ে, বয়স্ক লোক, অনেক বয়স্ক বুড়ো লোক, আমি তার দিকে তাকিয়ে থাকি, হোয়াট ডু ইউ মিন, তখন বলতেছে হ্যাভ ইউ বিন টু কেকলক্সি। কেকলক্সি হচ্ছে পেনাংয়ে একটা অনেক উঁচু পাহাড়ের উপর সবচেয়ে বড় বুদ্ধের যে মূর্তিটা ওখানে আছে, প্রায় 3000 ফিট সি লেভেল থেকে উপরে পাহাড়ের উপরে। আমি ইয়া আই হ্যাভ বিন দেয়ার। তখন বলছে তুমি কিছু দান করেছ, আমাকে জিজ্ঞেস করে। আমি বলি সরি না। তখন বলতেছে তোমার কিছু স্যাক্রিফাইস করা উচিত ছিল। আমি বললাম ওকে ওয়াই। তখন বলছে দের ইজ সাম সার্টেন ব্যাড লাক উইথ ইউ অ্যান্ড দিস ব্যাড লাক ইজ ফলোইং ইউ। তখন আমি চুপ করে তার কথাগুলো শুনি, আমি আর তর্ক করার চেষ্টাও করি না তার সাথে, আমি চুপচাপ শুনি। তখন বলতেছে যে লঙ্কাওয়িতে অনেক বড় বড় টেম্পল আছে, ইউ গো ফাইন্ড ওয়ান, গো এবং খুব ইম্পর্টেন্ট বা খুব সিগনিফিকেন্ট কিছু তুমি স্যাক্রিফাইস করো, অ্যান্ড দিস ইজ এ গুড উইশ ফর ইউ বলে সে জাস্ট চুপচাপ হেঁটে চলে যায়। সে তার মতো হেঁটে চলে যায়, আমি আমার গাড়ি স্টার্ট দিয়ে চলে আসি, তেল নেই, ফেরত আসি, পুরো রাস্তা জিনিসটা চিন্তা করি। মজার ব্যাপার হচ্ছে তারপরে আমরা আবার রাতেরবেলা বের হই, ঘুরতে বের হই, আর কিছু হয় না, অনেক রাতে আমরা খাওয়া দাওয়া। একটা একটা জাস্ট মজার ঘটনা বলি, লঙ্কাওয়ি আইল্যান্ডটা কিন্তু ঘোরার জন্য অনেক বড়, কিন্তু লোকালয় যদি আপনি বলেন যে লোকালয় কতটুকু আছে, তো খুব শর্ট, অল্প কিছু জায়গায় লোকালয়, আর বাকিটা হচ্ছে বন জঙ্গল সমুদ্র। তো লোকালয় তো আমরা কয়েকবার ঘুরে ফেলেছি দুই দিনে, আমার মতো আমার মুখস্থ হয়ে গেছে, আর ড্রাইভ যে করে তার এমনি চেনা জানা হয়ে যায়। আমরা সেকেন্ড ডে যখন ডিনার করবো, ডিনারের জন্য জায়গা খুঁজছি, কোথায় আসছি, কী খাবো কী খাবো, একটা লোকালয় একটা চাটিন পোর্শন দিয়ে যখন যাচ্ছি, আমি দেখলাম সব অফ, তখন রাত 1টা 2টা বাজে, সব বন্ধ হয়ে গেছে। তো শুধু খাওয়ার দোকানগুলো খোলা থাকে, 8টার পরে সব বন্ধ হয়ে যায়। আমি দেখলাম সব অফ, কিছু খোলা নেই। পরম মুহূর্তে হঠাৎ আমরা জাস্ট ঠিক করলাম যে আমরা অ্যারাবিয়ান খাবো। আমি আর কিছু বলি না, আমি তো জানি এদিকে সব অফ, তো আমি এটাও বুঝতে পারতেছি যে লোকালয়ের জায়গাটুকু মানে বিজি জায়গাটুকু খুব ছোট। আর একটা চক্কর দিয়ে গাড়ি ঘুরায় এনে আমি বলি যে অ্যারাবিয়ান খাবো। ঠিক একটু আগে আমরা এই রাস্তা দিয়েই গেছি, আমি দেখেছি সব বন্ধ, শাটার ডাউন। সেকেন্ড টাইম যখন আসলাম অ্যারাবিয়ান খাবো, লাজিজ একটা শপ আছে, অ্যারাবিয়ান শপ, ফুড শপ, এবং পাশে আরেকটা ইন্ডিয়ান ফুড শপ আছে, ইন্ডিয়ান ফুড শপটা অফ, বন্ধ, লাজিজ খোলা, অ্যারাবিয়ান, শুধু অ্যারাবিয়ান ফুড শপটাই খোলা। কিচ্ছু বলি না, জাস্ট চুপচাপ গাড়ি পার্ক করি, নামি, মনে মনে জাস্ট চিন্তা করতে থাকি আমার সাথে হচ্ছে না, আমি ভুল দেখতেছি এটা বোঝার চেষ্টা করি। নামি, আমরা দুজন ওখানে অ্যারাবিয়ান খাই, কোনো সমস্যা হয় না, খেয়েতে আবার চলে আসি। এই এই ফাইন টিউনিংগুলো ছিল, মানে যেখানে আমি নিশ্চিত ছিলাম যে ওখানে আসলে খোলা ছিল না দোকানটা, বাট আমরা ওখান থেকে খেয়ে আসছি। শুনলাম এবং মজার ব্যাপার হচ্ছে পুরো দোকানে আমরা দুজনই ছিলাম কাস্টমার, আর কেউ ছিল না। একটা মানে মিডল ইস্টার্ন একটা ছেলে ছিল, খুব উঁচা লম্বা, খুব কম কথা বলে সে সার্ভ করে দিয়ে চলে গেছে। আমরা খেয়ে দিয়ে তার কাছে কোনো রকমের টাকাটা বুঝে দিয়ে বের হয়ে চলে আসছি। অ্যান্ড দেন আমরা যখন এরপরে যখন আবার ঘুরে যখন ওই রাস্তা দিয়ে আসতেছি, দেখছি দোকানটা সারাটা বন্ধ। ফাইন, এরপরে গাড়ি যার কাছে নিয়েছি, ইব্রাহিম নাম, সে মালাই, মালাই ওখানকার। তো ইব্রাহিম আমাকে পরের দিন ফোন দিয়ে বলতে, স্যার ইফ ইন্টারভিউ প্লিজ মিট মি ফর 10 মিনিটস। আমি বললাম যে ইয়া শোর ভাই, তোমাকে ফোনেই বলো। বলছে না, ইটস ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ মিট মি। তো আমি বললাম দেখো আমি হয় রাতে তোমার সাথে, এখন তুমি অনেক দূরে ঘুরতেছি, তখন আমরা অনেক দূরে, তো আমি তোমাকে রাতে মিট করতে পারবো, আদারওয়াইজ তুমি আমাকে বলো। তখন বলছে আরিফিন আমি কিছু কিছু জিনিস চর্চা করি, সে কিন্তু মুসলমান। তখন বলতেছে যে আমি তোমাকে একটা জিনিস বলি, তুমি নামাজ পড়ো, ডু ইউ প্রে 5 টাইমস? আমি বললাম ইয়া আই ট্রাই টু প্রে 5 টাইমস, আই প্রে 5 টাইমস আমি তাকে বলি। তখন বলছে যে আমি তোমাকে একটা আমল বলে দিই, তুমি একবার আয়াতুল কুরসি পড়বা, প্রতি নামাজের পরে সূরা হাসরের শেষ দিন আয়াত পড়বা, দরুদ শরীফ পড়বা, পরে বুকে ফু দিয়ে নেবা। বলছে তুমি কেন এটা বলতেছো? তখন বলছে না আপাতত এইটুক বলতেছি, এইটুক মাথায় রাখো, আমি রাতে যখন আমার সাথে দেখা করবো আমি তোমাকে বাকিটা বলবো। ফাইন, আমরা ঘোরাঘুরি শেষ করি, ঘোরাঘুরি শেষ করে রাতের বেলা, মজার ব্যাপার, আমি যখন রাতের বেলা মানে লবিতে নামলাম, মানে চিন্তা করতেছিলাম ইব্রাহিম, আমাদের জেটিটা হচ্ছে একদম বেলা ভিস্তা থেকে একদম কাছে, সমুদ্রের কাছে, প্রায় 2-3 মিনিটের ড্রাইভ। তো হঠাৎ করে দেখি লবিতে ইব্রাহিম বসা, আমার বেলা ভিস্তা রিসর্টের লবিতে বসা। আমি বললাম ইব্রাহিম তুমি এখানে? বলছে না আমি তোমার সাথেই দেখা করতে আসছি, তুমি তো আমার সাথে বসো। লবিতে এসে আমাকে বসালো, বসায় বলতেছে যে তুমি কি কোনো আনকমফোর্টেবল সিচুয়েশন বা কিছু ফেস করেছো? আমি বললাম যে তুমি কেন এটা জিজ্ঞেস করতেছো? বলছে না দেখো এই এই রিসর্টটা নর্মালি তো থাকে না, আর নর্মালি সাউথ এশিয়ানরা এসে এখানে থাকে না, ইউরোপিয়ান খুব কম কিছু কাপড় আছে ওরা থাকে, সেই জন্য আমি তোমাকে জিজ্ঞেস করছি, আর কিছু কাহিনী হয় ভয় পেও না এরকম। সে আমাকে বেশ অভয় টভয় দিয়ে তখন বোঝানোর চেষ্টা করে, আমি বলছি না তুমি আমাকে সার্টিনলি বলো, তুমি আমাকে একটা আমল বলেছ, এগুলো কেন বলেছ? বলছে দেখো আমি মোটামুটি আমার প্র্যাকটিশনার মুসলিম, প্র্যাকটিশনার মুসলিম বলতে ওরা অনেক কিছু প্র্যাকটিস করে, মানে আমরা যেটা বুঝি যে 5 বার নামাজ পড়া, রোজা রাখা, 5টা ইয়ে করা, দিস ইজ প্র্যাকটিস, তাদের সেন্সে প্র্যাকটিস মিনস দে মিন আ লট আদার থিংস অলসো, হ্যাঁ, বাতেনি গাইবি অনেক কিছু তারা প্র্যাকটিস করে। সে যেটা সে আমাকে বললো, বলো আই এম আ প্র্যাকটিশনার মুসলিম, আমি বুঝতে পারছি যে তোমাদের সাথে একটা আনকমফোর্টেবল কিছু হচ্ছে, তো তুমি এই জন্য আমি তোমাকে আমলটা দিয়েছি, আর তুমি এই আমলটা করবা। আমি বলছি হ্যাঁ আমি মনে মনে পড়তেছি, ডোন্ট ওয়ারি আমার সাথে এরকম কিছু হয়নি। তো লঙ্কাউইতে আমাদের এরকম কিছু মানে আনকমফোর্টেবল ঘটনা ঘটেছে। এরপরে আমরা কোয়ালালামপুরে যাই, গেন্টিংয়ে যাই। মজার ব্যাপার হচ্ছে গেন্টিংয়ে যখন যাই 6,500 ফিট উপরে পাহাড়ের উপরে চলে যাই, ওখানে গিয়ে মানে মেঘের মধ্যে যখন, ও এর মধ্যে একটু বলে রাখি, লঙ্কাউইতে কেবল কারে যখন উঠি, কেবল কারে উঠি, কেবল কারে যখন মেঘের ভিতরে চলে যায়, আমার মনে হচ্ছিল যে আমরা নর্মালি 4 জন বসা ছিলাম কেবল কারে, একটা চাইনিজ কাপল ছিল আর আমরা 2 জন ছিলাম, আমি মনে হলো যে যখন মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে তখন কেবল কারের মধ্যে আসলে 6 জন বসা ছিল। ইট ওয়াজ আ ফিলিং, আই জাস্ট ফেল্ট ইট। কেবল কারটা প্রচন্ড বাম্প করছিল, অনেকটা বাম্প করছিল, কারণ 4 জনের বেশি নর্মালি উঠে না। তারপরে মেঘের মধ্যে আমি যেটা দেখতে পাই, স্কাই ব্রিজ আছে ওখানে কানেক্টিং, স্কাই ব্রিজে আমি দেখতে পাই যে ঠিক সেই ফিগারটা আমি বেলা ভিস্তা রিসর্টে যেটা দেখেছিলাম, আচ্ছা খুব লোমশ, বেশ বড় একটা ফিগার, নারকেলের মতো মাথা, এরকম একটা ফিগার দেখতে পাই। এরপরে ঠিক সেম এটার একটা ফলো আপ দেখতে পাই হচ্ছে গেন্টিংয়ে গিয়ে, মানে এরপরে মাঝখানে 3-4 দিন আর কোনো ইয়ে ছিল না, কোয়ালালামপুরে যে কদিন ছিলাম, এরপরে গেন্টিংয়ে গিয়ে এটার একটা ফাইনাল ইয়ে দেখতে পাই, যখন গেন্টিংয়ে অলমোস্ট মেঘ এসে ঢেকে যায় হঠাৎ হঠাৎ, ওই মেঘের মধ্যে কিছু আনসার্টেন কিছু ঘটনা ছিল, যেমন আমি দেখি যে মেঘের মধ্যে একটা ছায়া দৌড়ে পাহাড় থেকে নেমে যাচ্ছে, এই ধরনের কিছু আনকমফোর্টেবল ঘটনা থাকে আর কি। তো সব কিছু মিলাই ইট ওয়াজ এ গুড ট্যুর অ্যাকচুয়ালি। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য রিতিন ভাই। আশা করছি যে আপনাদের সবার ভালো লেগেছে। অলরেডি অনেকগুলো এসএমএস কিন্তু চলে এসছে আমাকে, সাধারণত মানে কি বলবো যে কাছের মানুষজন দেখা যায় যে ভূত এফএম অতটা শুনে কি নামের জানা শুরু, বাট আমার একটা ছোটো ভাই তিনি এসএমএস করেছেন আমাকে, তিনি এবং লরিন দুজন মিলে আমাদের এই মুহূর্তে শুনছেন এবং তিনি বলছেন যে তিনি আবারও মনে হচ্ছে যে অনেকদিন পরে আবার ইউনিভার্সিটি লাইফের সেই দিনগুলোতে তিনি আবার ব্যাক করেছেন। আচ্ছা ওকে ফাইন, আমার মনে হয় যে অনেক ভালো লাগলো এসএমএসটা পেয়ে, আমি খুব খুশি হয়েছি মাহের আমাকে এসএমএসটি করেছে এবং সেই কথাটি বলেছে। ভাই থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য, আশা করছি যে মাঝে মাঝে এরকম ভয় না পেতে চাইলেও ইউনিভার্সিটি লাইফে ফিরে যাওয়ার জন্য হলেও আমাদের সঙ্গে এসে যোগ দেবে। আচ্ছা কুয়াশা থেকে, আচ্ছা কুয়াশা আমাকে লিখেছেন এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে রঞ্জন, এছাড়াও ইমরান আমাদের এসএমএস করেছেন, নিপা আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন সাব্বির খুলনা থেকে, আজিজ আমাদের এসএমএস করেছেন, সজীব আমাদের এসএমএস করেছেন, ইমরান এসএমএস করেছেন খুলনা থেকে, আমাদের এসএমএস করেছেন নামটা লেখেননি, ফাহিম চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করেছেন, বর্ষা আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে আরিফিন ভাইয়ের দুটা ঘটনাই অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, আরিশা আমাদের এসএমএস করেছেন এবং তিনি অনেকদিন পরে বাংলাদেশে এসছেন এবং ভূত এফএম শুনছেন তারা, এবং তিনি তার সঙ্গে রয়েছেন তার জিজু জিজি এবং হাজব্যান্ড, সবাইকে সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং আশা করছি যে অনেক এনজয় করছেন আপনারা। কবির জিজিরা থেকে আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে রাজকুমার রাজশাহী থেকে, ওকে আমাদেরকে এসএমএস করেছেন চাঁদনি যশোর থেকে এসএমএস করেছেন, ঢাকা থেকে আমাদের ফাহিম এসএমএস করেছেন, এসএমএস করেছেন তুমি ফকিরহাট থেকে, তৃষার আমাদের ঝুমা দীপা মিরপুর থেকে আমাদের এসএমএস করেছেন, তারা সবাই আমাদের সঙ্গে রয়েছেন, আজমান আমাদের সঙ্গে আছেন এবং রাফা আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে সেকেন্ড স্টোরি ওয়াজ ভেরি নাইস এবং তিনি বলছেন যে আই লাভ ভূত এফএম। ফাহিম সিলেট থেকে আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে জাইমা, এসএমএস করেছেন আমাদেরকে সাইফ 69, এসএমএস করেছেন মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে এবং মারাত্মক একটা হরর মুভি তিনি আজকে দেখছেন এরকম একটা কথা লিখেছেন এবং তিনি আমি জানি না তিনি লিখেছেন এবং ভূত এফএম শুনছেন, দুটা কীভাবে একসাথে হচ্ছে আই ডোন্ট নো, আমার সেরকম আইডিয়াই নেই। জুই আমাদের নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি ফাহাদ বাড্ডা থেকে শিশির আমাদের এসএমএস করেছেন এবং এবং তিনি বলছেন যে তার কাছে আরিফিন ভাইয়ের ঘটনাগুলো মোটামুটি ভালো লাগে সবসময়, আজকে যদিও অতটা নাকি তেমন মানে ভালো লাগে নাই বাট ভালো লেগেছে ওভারঅল। সোহান আমাদের মিরপুর থেকে এসএমএস করেছেন, তিনি আবার বলছেন যে খুবই ভালো লেগেছে ঘটনাগুলো, আমাদেরকে লাবণ্য এসএমএস করেছেন এবং তিনি তার কাছে এসএমএসগুলো তার কাছে এই ঘটনাগুলো খুব পছন্দ হয়েছে। মামুন খুলনা থেকে এসএমএস করেছেন এবং আরিফিন ভাই আমি দেখতে পাচ্ছি অসংখ্য প্রশংসা এসছে, আশা করছি এরকম ঘটনা আপনাদের কাছে রয়েছে এবং আপনারাও আমাদের কাছে এরকম ঘটনা পাঠিয়ে দেবেন। সেজন্য আপনাদের যেটা করতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখতে হবে, অ্যাড্রেস ইজ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন এবং অবশ্যই শুরুতে উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। দেশের বাইরে যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের ঘটনাগুলো রেকর্ড করে তারপরে সেই অডিও ক্লিপটি আমাদের কাছে পাঠিয়ে দিন। যাই হোক, চলে যাওয়ার একটা ছোট্ট বিরতিতে তারপর আবারও ফিরে আসবো নতুন অতিথিদের নিয়ে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from fusionbd.com.
Haunted by Adele.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্ড্রেড বাই এয়ারটেল, ঘড়িতে সময় রাত 1:30, আমি রাস্তা আছি সাথে এবং আমার সাথে আজকে নেই মাসুম এবং আমাদের সঙ্গে রয়েছে আজকের অতিথিরা, সেই সাথে আপনারা এসএমএস পাঠাচ্ছেন একটু পরপরই বুঝতেই পারছি এখনো আপনারা আমাদের সঙ্গে রয়েছেন এবং যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য এবং আশা করছি যে সবসময় আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন আর আমরাও চেষ্টা করবো আপনাদেরকে সেরা কিছু উপহার দিতে প্রতি সপ্তাহে। সেই জন্য
চাই আপনাদের কাছ থেকে দারুণ দারুণ সব ঘটনা, এবং সেই ঘটনার জন্য আপনারা অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখবেন অথবা লিখে রাখুন বা মাথায় রাখুন। সে ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি আপনার ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। যারা আমাদের শুরুতেই উল্লেখ করুন প্লিজ যে আপনি স্টুডিওতে আসতে চান কিনা, বা শুরুতেই আপনি জানিয়ে দিন যে আমার আপনার ঘটনাটি আপনি চান কিনা যে আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা তো অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন সহজেই মোবাইল ফোনে বা অন্য কোনোভাবে রেকর্ড করে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। নতুন একজন অতিথি আমাদের সাথে জয়েন করেছেন, আপনার নাম বলবেন প্লিজ এবং কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনাটা শুনবো আমরা।
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাজু, আমি এসেছি ইসলামবাগ বৌবাজার থেকে, আমি বিবিএস ফার্স্ট ইয়ার। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি, আমার ঘটনাটা দিনাজপুর অঞ্চলের। সঙ্গত কারণে আমি এলাকার নামটা বলছি না, সেই গ্রামে কোনো একটা গ্রামে আর কি একটা পালং গাছ আছে। পালং গাছ অনেকেই হয়তো চিনবেন না, বট গাছের মতোই দেখতে কিন্তু এটার জট থাকে না। সেই পালং গাছের নিচে একটা বৃদ্ধ লোককে স্বর্ণের হুক্কা খেতে দেখা যেত। গ্রামের অনেক মানুষই তাকে দেখেছে, কিন্তু সবাই জানে জায়গাটা হন্টেড, সেজন্য কেউ তেমন একটা যায় না। তো সেখানে এক লোকের ওই গাছে, পালং গাছের পাশেই এক লোকের কিছু জমি ছিল সামান্য। তো সেই জমির সে দুপুর টাইম, সন্ধ্যার টাইম, এই সময়গুলোতে সে খুব যেত। তো একদিন তিনজন জিন তাকে তিনটা টাকার হাড়ি দেখায় এবং বলে, তুমি যদি আমাদের দলে চলে আসো তাহলে তোমাকে এই টাকাগুলো দেবো। তো যথারীতি ব্যক্তি টাকার লোভে হোক তিনি রাজি হয়ে যায়। তো রাজি হওয়ার পরে তাকে জিনগুলো আর টাকা দেয় না, তাকে বিভিন্নভাবে আজকাল এভাবে ঘুরাতে থাকে। তো এভাবে দেখা যায় যে একজন রাজি হচ্ছে, দুজন রাজি হচ্ছে না, দুজন রাজি হচ্ছে, একজন রাজি হচ্ছে না, এভাবে চলতে থাকে। তো এক মাস এরকম লোকটাকে ঘুরায়। তো অবশেষে লোকটা বিরক্ত হয়ে গ্রামের একজনের কাছে শেয়ার করে যে কিভাবে আমি এই টাকাগুলো আনতে পারবো। এবং একটা জিনিস বলে রাখা ভালো, লোকটা যখন জোর করে টাকা হাড়ি তিনটা আনতে যেত, তখন টাকার হাড়িগুলো অটোমেটিক মাটির নিচে চলে যেত, সে আনতে পারত। তো সেই গ্রামের একজনের কাছে শেয়ার করলো এবং সেই লোকটা তাকে অ্যাডভাইস দিল যে তুমি একটা কাজ করো, তিনটা গরুর হাড় তুমি সাথে করে নিয়ে যাও, যদি তোমাকে টাকা দিতে না চায় তাহলে তুমি হাড়ি তিনটার উপরে যথারীতি এই হাড় তিনটা রেখে দিও। তো সে সাথে করে তিনটা গরুর হাড় নিয়ে যায় এবং ওদিনও ওভাবে কথা বলতে থাকে যে কি ব্যাপার, আজকে আমাকে টাকা দেবেন কিনা। তো যথারীতি এদিন দুজন রাজি হচ্ছিল, একজন রাজি হচ্ছিল না। তখন তিনি যথারীতি কোমর থেকে তিনটা হাড় বের করে তিনটা হাড়ির উপর রেখে দেয়, সাথে সাথে হাড়ি তিনটা কাঁপতে থাকে। এবং অন্যদিন যে মাটির নিচে চলে যেত সেই কাজটা হয় না এবং ঝিম তিনটা গায়েব হয়ে যায়। তো যথারীতি লোকটা আরাম করে একদম হাড়ি তিনটা উঠিয়ে নিয়ে আসে এবং উঠিয়ে নিয়ে একটা ঝোপের মধ্যে লুকিয়ে দেয় এবং বাড়ি চলে যায়। রাত্রে তিনি আসে এবং হাড়ি তিনটা নিয়ে নিজের ঘরের খাটের নিচে গেড়ে দেয় এবং তার ওয়াইফকে বলে যে তুমি এটা সুন্দর করে সমান করে দাও জায়গাটা, যেন কেউ বুঝতে না পারে। তো পরদিন থেকে একটা ঘটনা ঘটে যে লোকটা সম্পূর্ণরূপে পাগল হয়ে যায়। পাগল আবার কীরকম এটা বলে দেই, তিনি তাদের গ্রামের পাশে একটা ই ছিল, হিন্দু পরিবার ছিল। তো সেই হিন্দু পরিবারে তার খুব দাপটশীল, তাদের দুটো মেয়ে ছিল। তো সে ওই এক মেয়ের নাম বলে যে আমি তাকে বিয়ে করবো, এরকম একটা মানে টোটালি পাগল। তো গ্রামবাসী কেউ কিছু বলতে পারছে না যেহেতু পাগল। তো গ্রামবাসী তাকে সুস্থ করার জন্য একটা কাজ করে যে তার জন্য একজন কি বলে ওটাকে, ওই যারা সারায় আর কি, জিন হুজুর নিয়ে আসে। তো দিনাজপুর মেইন টাউন থেকে একজন জিন হুজুর নিয়ে আসা হয় এবং তার এই সেই জিন হুজুরে একটা বিশেষত্ব ছিল যে তার দুইটা ওয়াইফ ছিল, একটা হচ্ছে মানুষের মেয়ে, একটা হচ্ছে জিনের মেয়ে। তো যথারীতি তিনি চলে আসে। তো আসার পরে তিনি একটা বালতি নেয় এবং একটা বালতির মধ্যে এক বদনা পানি নেয়। এক বদনা পানি নিয়ে গ্রামের থেকে একজন লোক নেয় এবং তার চোখে ভালো মতো পট্টি টানে, পট্টি বেঁধে তারপর বলে যে তুমি বালতির দিকে তাকাও। তিনি বালতির দিকে তাকায় এবং বলে যে সব বলতে থাকে এবং তিনি সব দেখতে পায় যে কি ঘটেছিল। তারপর যথারীতি সেই জিন হুজুর বলে যে আপনারা কোনো টাকা এনেছেন কোনো জিনের কাছ থেকে? তখন তার ওয়াইফ যথেষ্ট মানে না বলে যে না আমি কোনো টাকা পয়সা আনিনি, তিনি অস্বীকার করে। এবং তার হাজবেন্ড তখন বাধা ছিল চোখের উপরে শিকল দিয়ে। তো গ্রামবাসী বলতে থাকে লোকটা হয়তো মিথ্যে বলছে এরকম কিছু একটা। তখন সেই জিন হুজুর বলে যে আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে একটা কাজ করেন, আপনারা দশজন আসেন, দশজন মানুষ এসে পারলেই এক বদনা পানি আছে এই বালতিতে, এই বালতিটা আপনারা জাগিয়ে দেখান। ঠিক দশজন আসে, এই বালতির মাঝখানে একটা বাঁশ দেওয়া হয়, এপাশে পাঁচজন এপাশে পাঁচজন, মোট দশজন, সেই দশজন মিলেও সেই বালতিটা জাগাতে পারেনি। তারপর সেই জিন হুজুর বলে যে আমি এখন সেই জিনগুলোকে ধরার চেষ্টা করছি, এবং যদিও আমি সেটা পারবো না তারপর আমি চেষ্টা করছি, দেখা যাক। তখন মানে সেখানকার মানুষ দেখতে পায় যে ঘরের মধ্যে শূন্যের মানে কিছু দেখা যাচ্ছে না, শুধু ধানের বস্তা চালের বস্তা এরকম উড়ে উড়ে এসে তারপর পড়ছে, একটা নির্দিষ্ট সার্কেল করা আছে, সার্কেলের বাইরে পড়ছে, কিন্তু কারো কোনো গায়ে লাগছে না। তো অবশেষে ঘরটা শান্ত হয়ে গেল, জিন হুজুর বললো যে আমি ঘরটা শান্ত করে দিয়েছি, মানে যথেষ্ট লক করে দিয়েছি, কিন্তু টাকা না দেওয়া পর্যন্ত ওরা ছাড়বে না, ওরা আবার আসবে, তো তার চেয়ে ভালো টাকাটা যদি নিয়ে থাকেন দিয়ে দেন। তো তাকে বিদায় করা হলো, তাকে বিদায় করার পরে ওই লোকটা সম্পূর্ণরূপে পাগল, তার ওয়াইফ ওই টাকা কিছু কিছু নেয়, নিয়ে আস্তে আস্তে জমি কিনতে থাকে। লোক জিজ্ঞাসা করে তোমরা জমি কেনো কোথা থেকে, তোমরা হতদরিদ্র? তখন ওই বলল যে আমার ভাই কিনছে কি চাচা কিনছে, এরকম বিভিন্ন কজ দেখিয়ে সে জমি কিনতে থাকে, এবং একটা বড় অবস্থা তাদের হয়ে যায়। এবং যে পাগল হয়ে যায় তার যেটা হয়েছিল শেষমেশ, যে তিনি বাইরে একদিন বাধা ছিল, বাইরে দড়ি দিয়ে বাঁধা ছিল, এবং দড়ি দিয়ে বাঁধা থাকার সময় বৃষ্টির সময় অনেকেই যারা উত্তরাঞ্চলে থাকেন তারা জানবেন, বৃষ্টির সময় উপর থেকে গোল্ডেন কালার আট দশটা সাপ একসাথে পড়ে, এটা গাছ থেকে হোক বা অন্য কোনো ই হোক, এই সাপটা বিষাক্ত, কাউকে কামড়ায় না, কিন্তু যদি কামড় দেয় সেটা মানুষ মারা যায় অবশ্যই। তো ওই সাপ একসাথে পড়েছে, তো ওই লোকটা বাঁধা ছিল, রশি বাঁধা, তো কীভাবে যেন সেই বাঁধনটা ছুটায়, এবং ছুটানোর পরে দৌড় দিয়ে সে ই করে যে একটা সাপ ধরে এবং মাথাটা ছিঁড়ে পুরো সাপটা খেয়ে ফেলে, এবং খাওয়ার এক সপ্তাহ পরে সে মারা যায়। এবং তার ছেলেকেও এইভাবে ইফেক্টেড হয়েছিল, কিন্তু ছেলেকে বেশি ই করতে পারেনি, সাধারণ ফুপা দিয়েই ছেলে ঠিক হয়। এবং সেই মহিলা এই জিনের টাকা দিয়ে এখন ওই গ্রামের মধ্যে সবচেয়ে বিত্তশালী। ধন্যবাদ সবাইকে, এই ছিল আমার ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে। ঘড়িতে সময় রাত 1:41 শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি চলছে ফুর্তি এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি আপনাদের সাথে, এবং এছাড়াও আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন আসলে তারা সবাই আমার সঙ্গে রয়েছেন। আজকে নতুন অতিথি যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন তাদেরকে তারা এবং আপনারা সবাই মিলে আছেন বলে ফুর্তি এফএম জমজমাট হয়ে উঠছে। এবং আমি শুরুতে জানিয়ে দিয়েছি বেশ কিছু এসএমএস অলরেডি আমার কাছে চলে এসেছে খুলনা থেকে আমাদের এসএমএস কোচের নামটা। আগে আমি সবার আগে এই জন্য বলি যে ফুর্তি লিখেই আপনার নামটা লিখবেন, না হলে খুঁজে পাওয়া যায় না। আমাকে তিলোভা এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে, এবং তিনি বলছেন যে আরিফিন ভাইয়ের ঘটনাগুলো ভালো লেগেছে আমাদেরকে। অভন্তিকা এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে তিনি আমাদের নাকি সবচাইতে ছোট লিসেনার্স। আমাদেরকে রাফা এসএমএস করেছেন, এছাড়াও আমাদের এসএমএস করেছেন রাজু মৌলভীবাজার থেকে, আমাদেরকে সৈকত এসএমএস করেছেন, আরিফ দিনাজপুর থেকে এসএমএস করেছেন, আজিজ আমাদের এসএমএস করেছেন, ইমন শিমুল আমাদের এসএমএস করেছেন, ইমরান আমাদের এসএমএস করেছেন, কালাম এসএমএস করেছেন, এসএমএস করেছেন তাম্মি, এছাড়াও জাহিন চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, আজমান এসএমএস করেছেন সিরোজ রাজশাহী থেকে, মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, আমাদের হিমেল চৌধুরী গাজীপুর থেকে, সোমা আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন তারিন বাড্ডা থেকে, কবির আমাদের এসএমএস করেছেন, ডিজেল লিংকন চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন, এছাড়াও শুভ্র খুলনা থেকে, প্রদীপ আমাদের এসএমএস করেছেন, জুই নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, সাকিব সিদ্ধেশ্বরী ইউনিভার্সিটি থেকে আমাদের এসএমএস করেছেন। এত রাত্রে ইউনিভার্সিটি আপনি কি করছেন? আচ্ছা, শাহরুখ খান আমাদের এসএমএস করেছেন, ওকে থ্যাংক ইউ। সেতু আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন কিশোর, এছাড়াও তার কাছে গল্পটা ভালো লাগেনি। সজিদ আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন, আচ্ছা তিনি বলছেন যে আচ্ছা তার কাছে কোনো পপুলার কোনো ঘটনা রয়েছে, মানে সবাই পছন্দ করে এরকম কোনো ঘটনা, আমাদের তো অ্যাড্রেস আছে আপনি জানেন, সেখানে পাঠিয়ে দিন ঘটনাগুলো, বাকি ব্যাপারটা আমরা দেখব। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন ফাতেমা সহ আরও অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। চলে যাচ্ছি আমরা ঘটনায় আমাদের পরবর্তী অতিথির কাছে। প্লিজ আপনি আপনার নামটা একটা প্লিজ বলবেন, তারপরে বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আমরা আপনার কথা শুনবো।
হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম, আমি উমর ফারুক, আমি এসেছি উত্তরা IUBAT থেকে। আমি IUBAT-তে BSAG প্রোগ্রামে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। তো আমাদের ইউনিভার্সিটিতে লাস্ট 4 মাস আমাদেরকে প্র্যাকটিক্যাম করতে হয়, সেই প্র্যাকটিক্যামের উপরই আমার এই গল্পটা। আমি গত 7ই জুন আমি সিলেট চলে যাই। আমাকে প্র্যাকটিক্যাম টপিক দেওয়া হয় চা টি প্রোডাকশন। তো সিলেট যাওয়ার পর আমাদের সুপারভাইজার স্যার ছিলেন হযরত শাহজালাল ইউনিভার্সিটির, স্যারের সঙ্গে যোগাযোগ করি। নেক্সট ডে স্যার আমাকে মৌলভীবাজারের একটা নির্দিষ্ট চা বাগানে আমাকে পাঠিয়ে দেন। তো আমি সকাল 10টার মধ্যে সেই চা বাগানে উপস্থিত হই। সারাদিন স্যারের সঙ্গে ঘুরি, ঘুরে ফিরে আমাকে বিভিন্ন কাজ শিখিয়ে দেন। তারপর রাত্রেবেলা ঠিক 10টার দিকে আমরা রাত্রে খাওয়া শেষ করি। শেষ করার পর স্যার আমাকে উপদেশ দিলেন যে গেস্ট রুমে থাকবা তুমি, তখন শুভা তখন জানলাগুলো বন্ধ করে দিও, এবং রাত্রেবেলা যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি অবশ্যই আমাকে ফোন দিবা। আমি স্যারের কাছে বিদায় নিয়ে আমি আমার রুমে আসি। এসে ফ্রেশ ট্রেস হয়ে শুয়ে পড়ি। তো নতুন জায়গা, ঘুম ধরছে না, একটু একটু অস্বস্তি কিংবা ভয় ভয় লাগছে। আমি উঠে গিয়ে লাইট, ফ্যান, বাথরুম, অ্যাটাচ বাথরুম সব জ্বালিয়ে দিই, জ্বালিয়ে দিয়ে শুয়ে পড়ি। সেখানে প্রতি ঘন্টায় ঘন্টায় বাগান থেকে ঘন্টার শব্দ আসে। তো যখন 12টা 12 বার সাউন্ড হলো বুঝলাম রাত 12টা বাজে। তো শুয়ে আছি, শুয়ে থাকতে থাকতে একসময় আমার তন্দ্রা আসে। তন্দ্রা আসার সময় হঠাৎ টাস করে একটা শব্দ হলো। আমি চোখ মেলে তাকালাম, দেখি আমার ঘরের অন্ধকার, বাথরুমে অন্ধকার এবং ফ্যান বন্ধ। আমি অবাক হয়ে গেলাম, ব্যাপার কি? আমি মোবাইলে টর্চ লাইট জ্বালিয়ে সুইচ বোর্ডে দেখে দিলাম, দেখি সুইচগুলো উপরের দিকে তোলা। আমি হতভম্ব হয়ে গেলাম, তখন কিছু বুঝতে পারিনি। উঠলাম, উঠে আবার সুইচগুলো দিলাম, ফ্যান দিলাম, দেওয়ার পর কিছুক্ষণ বসে থেকে আবার শুয়ে পড়লাম। এভাবে প্রায় একটা পার হয়ে গেছে। আবার একটু ঝিমুনি ভাব যখন আসছে আবার দেখি টাস শব্দ, হুড়মুড়কে উঠে বসলাম। ঘর অন্ধকার, বাথরুম অন্ধকার, প্লাস ফ্যান বন্ধ। তখন আমি অসম্ভব ভয় পেতে শুরু করলাম। মোবাইলে সুইচ আবার জ্বালিয়ে দেখলাম সব সুইচ উপরের দিকে তোলা। রাসেল ভাই কি বলবো, ওই সময় ভিতরে তো আমার কাঁপছিল আর ঘামছিলাম। আমি তখন বাজে ঘড়িতে 1:40 মতো। আমি বাথরুমে গিয়ে মুখ চোখ ধুয়ে আবার শুয়ে পড়ি। আবার লাইট, ফ্যান সব চালু করে দিই। দেওয়ার পর চোখ বন্ধ করে শুয়ে আছি। হঠাৎ মনে হলো আমার ঘরের ভিতরে কে যেন কথা বলছে, অনেক 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 লোকজন গুন গুন করে কথা বলছে, একজন আরেকজন কথা বলতেছে। তো কথা বলতে বলতে একটা কথা শুধু বুঝতে পারলাম যে একটা মেয়ে একটা ছেলেকে বলছে যে আচ্ছা, এই বাংলোতে 70 বছর আগে বেলকুনিতে একটা ইংরেজ গলায় দড়িতে মারা গিয়েছিল, সেটা কি তুমি জানো? ছেলেটা বলছে হ্যাঁ, ওকে তো পরে লাশ কেটে ওকে মাটি দেওয়া হয়েছিল। যাই হোক, এরপর দেখি যে বাথরুমের দরজাটা আস্তে 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 একটু খুলে গেল। ঘরে তখন আধো আলো, আধো অন্ধকার, ফ্যান বন্ধ, ঘামছি ঘামছি। বাথরুম থেকে দেখি একটা হাত বেয়ে আসতেছে, যে হাতটা ধীরে ধীরে আসতেছে, এসে দেওয়ালে টিকটিকি যেভাবে ঘুরে সেভাবে ঘুরে বেড়াচ্ছে। হাতটা হচ্ছে পুরো সাদা, স্পষ্ট দেখছি আর কাঁপছি ঘামছি। আমি চিৎকার করবো, চিৎকার করতে সারকে ডাকবো, আমি চিৎকার করতে পারছি না, আমি কোনো কিছু ভাবতে পারতেছি না, আমি শুধু ঘামছি। তারপর কিছুক্ষণ পর এরকম চলতে চলতে আর সরগোল ধীরে বাড়ছে রুমে, মনে হচ্ছে আমার রুমের ভিতরে বাজার বসেছে। কিছুক্ষণ পর দেখি একটা মাথা ভাসতে 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 আমার সামনের দিকে আসলো, চোখটা বন্ধ, আমার তার সে মাথায় চুল সাদা। আমি চেষ্টা করতেছি স্যারকে ডাকা, পারতেছি না, গলা ছাড়ান বন্ধ। একসময় আমি জ্ঞান হারিয়ে পড়ে যাই। তারপর সকাল 9টার দিকে স্যার আমাকে বারবার দরজা নক করে। দরজা খুলে যখন উঠি তো স্যার বলে যে আমি তোমাকে ফোন দিয়েছি, তুমি ফোন রিসিভ করো না কেন? আমি ফ্রেশ হয়ে স্যারের সঙ্গে নাস্তা করতে যাই। নাস্তা করতে যাওয়ার পর স্যারকে বলি এই ঘটনাটা, কিছু কিছু অংশ। তো স্যার শুধু গম্ভীর হয়ে বলে যে আমি কিছু দেখিনি কখনো, আমি তখন অনেকদিন ধরে আছি। তো স্যারের আচরণটা আমার কাছে সন্দেহজনক লাগলো। তো যাই হোক, আমি আমার বাবা মাকে ফোন করি, তারা বলে যে বাগানটা অবলম্বে ছেড়ে দিতে। আমি সিলেটে আমার স্যারের কাছে ফোন দিই, স্যার আমাকে বলে যে তুমি সিলেটে ফিরে আসো। আমি সিলেটে গিয়ে স্যারের সঙ্গে দেখা করি, অতঃপর স্যার আরেকটা সিলেটের পাশে একটা বাগানে আমার ইন্টার নিয়ে ব্যবস্থা করে দেন। তো আমি গত 4 দিন আগে আসছি ঢাকাতে গল্পটা শেয়ার করার জন্য, আমি আজ ফিরে যাবো। তো আপনারা ভালো থাকবেন, এ আমার গল্প। আসল ভাই
অনেক ধন্যবাদ আপনাকে। ঘড়িতে সময় রাত 1:48, আমাদের ছোট একটা বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড ফর রেডিও ফুটবল এন্ড ডোন্ট স্টপ দ্য ফুটবল। সবসময় রেডিও ফুর্তি চলছে, ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 1:51, আমি রাস্তেল আছি, সাথে আমার সাথে আজকে নেই মাসুম, রয়েছে আমাদের অতিথিরা যারা এতক্ষণ ধরে আপনাদেরকে গল্প বা ঘটনা বলছিলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই অনেক রকমের মন্তব্য করছেন এবং কারো কাছে ভালো লেগেছে, কারো কাছে ভালো লাগেনি। তো যা আমি কিছু SMS পড়ে ফেলি, আমাদের কাছে আনিতা উত্তরা থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে আজকের ঘটনাগুলো অন্যদিনে চাই তাদের কাছে ভালো লেগেছে, সমস্ত তাই পড়লাম। ইমরান পাবনা থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন আজকের ঘটনাগুলো তার কাছে ভালো লেগেছে। তামিম আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন রেগুলার ভূত এফএম এর লিসনার। আমাদের রূপন্তি SMS করেছেন এবং তিনি ভূত এফএম এর প্রশংসাই করেছেন আমাদেরকে। এছাড়াও SMS করেছেন কবির, SMS করেছেন শুভ্র লামি, আচ্ছা পড়তে পারলাম না, রাজ আমাদের SMS করেছেন, ফারিয়া রিদওয়ান আমাদের SMS করেছেন বসুন্ধরা থেকে যে লাইট অফ করে তারা ভূত এফএম শুনছেন, সোমা খুলনা থেকে আমাদের SMS করেছেন, তিনি এবং তার হাজব্যান্ড হীরা ভূত এফএম শুনছেন, সেকিব আমাদের SMS করেছেন এবং তিনি ডেনমার্কে থাকেন, খুব ভালো তার কাছে লাগেনি অবশ্য, বাট ভয় লেগেছে, বাহ চমৎকার। সাগর মোহনা সুবর্ণা আরফাত আমাদের SMS করেছেন, SMS করেছেন সাব্বির চট্টগ্রাম থেকে, আজিজ আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে, এলিন মাহমুদ SMS করেছেন আমাদেরকে, সাজ্জাদ এবং তিনি বলেছেন যে আরিফিন ভাইয়ের ঘটনা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রুমকি ধানমনি থেকে আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে লামিয়া, অনেক ভয় লাগছে তার কাছে। নাফি খুলনা থেকে SMS করেছেন, মোহাম্মদ মিলন সিলেক্ট থেকে আমাদের SMS করেছেন, সাইদুল আমাদের SMS করেছেন, ডিজে রাফি আমাদের SMS করেছেন, লিখেন জটিল হচ্ছে, ফাইক ফাতেমা সিলেট থেকে আমাদের SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি নায়না, রিপন মানিকগঞ্জ থেকে SMS করেছেন, মাহমুদ আকর্ষ বাজার থেকে আমাদের SMS করেছেন, সোহেল আলম আমাদের চিটাগাং থেকে SMS করেছেন, তারিন বাড্ডা থেকে SMS করেছেন, সাইম আমাদের SMS করেছেন কোনাপাড়া থেকে, জুয়েল SMS করেছেন, এছাড়াও SMS করেছেন সবুজ এবং শাহেদ রিপন, আচ্ছা এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের আরো অনেকেই SMS করেছেন কিন্তু আজকে হাতে আর সময় নেই, সব SMS পড়তে পারলাম না, আজকে মতো আমাদের এখানেই শেষ করতে হবে। বাট একেবারেই চিন্তা করবেন না, আমরা আবারও আগামী সপ্তাহে ফিরে আসবো। তার আগে আমরা জানিয়ে দিই যে কিভাবে আপনারা আমাদের সাথে কমিউনিকেট করবেন বা কিভাবে আপনারা আমাদেরকে ঘটনা পাঠাবেন, সেই জন্য আপনাদের যেটা করতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখতে হবে অবশ্যই। অ্যান্ড ইমেল অ্যাড্রেস ইস bhutfm@radiofurti.fm হুইচ ইস bhutfm@radiofurti.fm। এখানে নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি আপনার জীবনের জানা সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন এবং ঘটনার শুরুতে প্লিজ উল্লেখ করুন যে আপনি কি চান, আপনি কি চান যে এই ঘটনাটা আমি পড়ে শোনাই, নাকি আপনি চান যে এই ঘটনাটা আপনি স্টুডিওতে এসে সরাসরি উপস্থাপন করবেন, নাকি আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে আপনি অবশ্যই অডিও ক্লিপে পাঠাতে পারেন আমাদেরকে, সেটা যেন খুব বেশি ঝামেলায় যাওয়ার দরকার নেই, আপনার হ্যান্ডসেটটি যথেষ্ট, সেখানে আপনি আপনার ঘটনাটি রেকর্ড করে সেই ফাইলটি আমাদের কাছে সেন্ড করে দিতে পারেন। এই ছিল নিয়ম কানুন এবং আমরা প্রতি সপ্তাহে আমি একটু আগেও বলেছি যে আপনারা যেরকম অপেক্ষায় থাকেন খুব ভালো একটা এপিসোড বা খুব ভালো একটা কিছু ঘটনা শোনার জন্য, আমরাও অপেক্ষা থাকি খুব ভালো ধরনের ঘটনার আশায় এবং সেই আশা অব্যাহত থাকবে। আশা করছি যে এই সপ্তাহেও আপনারা আমাদের হতাশ করবেন না। তো যাই হোক, এই আমাদের অ্যাড্রেসটা বললাম এবং আশা করছি যে আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে কথা হবে, যেখানেই থাকেন আমাদেরকে যারা এতক্ষণ ধরে শুনছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ, কথা হবে আবারও আগামী সপ্তাহে ঠিক রাত 11:59। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুটে থাকবেন এবং চলে যাচ্ছি বাট রেখে আছে আপনাদের জন্য দারুণ একটা প্লেলিস্ট ফুটি, সুতরাং সেটা শুনতে শুনতে বাকি রাতটা আশা করছি আপনাদের ভালো যাবে। আজকের মতো এখানেই, টাটা।
This track was downloaded from FusionBD.com.